আছেন সবসময় জাগো এফএম 94.4। আমি আর জি উদয় রয়েছি আপনার সাথে। এই মুহূর্তে শুরু হয়ে গেল আমাদের এই সপ্তাহের ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আপনার বন্ধু আর জি উদয় থাকবে পুরোটা সময় জুড়ে আপনাকে এন্টারটেইন করার জন্য। এবং আজকের এই এপিসোডেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের লিসনারদের মাঝখান থেকে তিন তিনজনকে, যারা গেল সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন, এই অনুষ্ঠানে আসার জন্য ইচ্ছে পোষণ করেছিলেন, এমন তিনজন বন্ধুকে যারা তাদের জীবনে তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে বেশ কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স আজকে শেয়ার করতে যাচ্ছে আপনাদের সাথে। আজকের এই এপিসোডটি আপনারা রেডিওতে শুনতে পাচ্ছেন 94.4 ফ্রিকোয়েন্সিতে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম থেকে সরাসরি। এছাড়া অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন পৃথিবীর সমস্ত জায়গা থেকে। ফেসবুকে আমাদেরকে আপনি চাইলে ফলো করতে পারেন www.facebook.com/jagofm, এবং একই সঙ্গে আমার ফেসবুক পেজ www.facebook.com/rjudoy, দুটো পেজে লাইভটা ব্রডকাস্ট হচ্ছে। আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm, এই চ্যানেলটিতে কিন্তু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই এপিসোডে। ভূত স্টুডিও, নাম শুনেই বোঝা যায় এই অনুষ্ঠানে ভৌতিক গল্প হয়, ভৌতিক আড্ডা হয়। আজকের এই আড্ডায় আমার সাথে প্রথমে যে বন্ধুটি রয়েছে আমরা তার সাথে কথা বলবো। তার আগে জানিয়ে রাখতে চাই, আগামী পর্বে যদি আপনি আপনার জীবনের ভৌতিক এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চান লাইভ রেডিওতে বসে এবং লক্ষ লক্ষ শ্রোতা এবং দর্শকদের কাছে পৌঁছে দিতে চান আপনার অভিজ্ঞতার ঝোলা থেকে কিছু প্যারানর্মাল স্টোরি, তাহলে কি করবেন? এখনই আপনার মোবাইল ফোনের মেসেজ শুনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS, স্পেস লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নম্বরে। আমি আবারও বলছি, আপনার কাছে যদি থেকে থাকে এমন কিছু ভৌতিক ঘটনা, যে ঘটনাগুলো হয়তো আপনার নিজের সাথেই ঘটে গেছে অথবা আপনি কালেক্ট করেছেন, হয়তো ঘটনাগুলো আপনার পরিবার বা বন্ধু বান্ধব কারোর সাথে ঘটেছিল, আপনি জানেন তারা আপনার সাথে শেয়ার করেছে, তাদের পক্ষ থেকে আপনি এসে কালেক্ট করে ঘটনাগুলো বলতে চাচ্ছেন আমাদেরকে, হতে পারে ঘটনার সংখ্যা 3, 4 বা 5 আপনার ঘটনা হতে পারে, আপনার সাথে ঘটা, আবার এমনও হতে পারে এই ঘটনাগুলো আপনি আপনার আশেপাশের মানুষদের কাছ থেকে সংগ্রহ করেছেন। আমরা সবার ঘটনাই শুনতে চাই, আমরা আমাদের লিসনারদেরকে প্রায়োরিটি দিয়ে যেতে চাই। দিন শেষে আমাদের লিসনারদের কথাই বলে জাগো এফএম 94.4। সো ভূত স্টুডিওর আজকের এপিসোডের আমাদের প্রথম গেস্টের সাথে আমরা এখন পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
তানভীর আহমেদ।
তানভীর, তানভীর কোথেকে এসেছেন?
পুরান ঢাকার আয়েশা বাজার থেকে এসেছি।
পুরান ঢাকা থেকে। কি করেন আপনি?
মাদ্রাসায় মাওলানা লাইনে পড়ালেখা করছি।
মাশাআল্লাহ। এই যে আমাদের জাগো এফএম এর ভূত স্টুডিও, এই অনুষ্ঠানটি কতদিন যাবত শুনছেন আপনি?
আমি 2 বছর যাবত শুনছি।
2 বছর যাবত শুনছেন। হঠাৎ করে কেন মনে হলো যে আপনি এই অনুষ্ঠানে আসবেন?
মনে হলো যে সবাই বলছে আমার এখানে বলা উচিত, হ্যাঁ আমার কাছেও কিছু ঘটনা আছে, এগুলো আমি শেয়ার করি, সবার সাথে শেয়ার করি,
ওকে,
এই জন্য আমি আসলাম।
চমৎকার। মাদ্রাসার বন্ধু আজকে আমার বন্ধুটি রয়েছে। সো এই যে মাদ্রাসার কথা আমি সবসময় বলি যে ভূত স্টুডিও যখনই হয় তখন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, স্টুডেন্টস, এরকম প্রচুর মানুষকে আমরা পাই যারা আমাদের অনুষ্ঠানে আসেন এবং তারা অনুষ্ঠান নিয়মিত শোনেন। হতে পারে আপনি একজন ব্যবসায়ী, হতে পারে আপনি একজন টিচার, হতে পারে আপনি একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে পড়ছেন, কলেজে পড়ছেন কিংবা স্কুলে পড়ছেন, আপনি আমার এই অনুষ্ঠানে একজন শ্রোতা। আজকে হয়তো আপনি শ্রোতা হয়ে আছেন, আগামী পর্বে হয়তো আমার এই বন্ধুর মতো আপনি এখানে বসতে পারেন, আপনি আপনার জীবনের স্টোরিগুলো বলতে পারেন। তার জন্য নিয়মটা আরো একবার বলছি, যদি আপনার কাছে থাকে কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স যেগুলো আপনি রেডিওতে এসে বলতে চান, তাহলে এখনই মোবাইল ফোনের মেসেজ শুনে চলে যান, টাইপ করে ফেলুন শুরুতে RBS, স্পেস আপনার নাম, একটা গ্যাপ দিয়ে আপনার লোকেশন লিখবেন, আর একটা স্পেস দিয়ে অবশ্যই আপনার প্রফেশন লিখবেন, পাঠিয়ে দিবেন ওই SMS টা আমাদেরকে 26969 এই নম্বরে। আপনার বন্ধু উদয় আছে আপনার অপেক্ষাতে, আগামী সপ্তাহে হয়তো দেখা হচ্ছে আপনার সাথে। বন্ধু, আমরা আপনার কাছে চলে আসবো এবং প্রথম ঘটনাটা আমরা শুনতে চাই, একের পর এক ঘটনা আমরা শুনবো এখন আপনার কাছ থেকে, শুনি।
ধন্যবাদ ভাইয়া, আমি এখন আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। ঘটনাটি হলো, আমি একদিন মসজিদে ছিলাম, আমাদের মাদ্রাসার মসজিদে, তো সকল ছাত্রদের ছুটি হয়, আমি মাদ্রাসায় থেকে যাই। রাত্রেবেলা তখন আমি মসজিদে একা ঘুমিয়েছিলাম, আমরা সকলেই মসজিদে থাকতাম, তো ওখানে আমরা সকলে থাকতাম। এখন সকল ছাত্র চলে গেছে, এখন আমি একা ছিলাম ওই জায়গায়। আমি মসজিদের এক কোনায় তখন ঘুমিয়ে পড়ি, রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে মসজিদের এক কোনায় ঘুমিয়ে পড়ি। তো ঘুমিয়ে পড়ার পর প্রায় রাত 2টা আনুমানিক 2টার দিকে আমি মসজিদের যে অজুখানা ছিল ওখান থেকে পানির শব্দ পাই, মানে অনেক রাত ছিল, শীতের রাত ছিল, পানির শব্দ পাই, পানি পড়তেছিল, হয়তো কেউ অজু করতেছিল, এরকম একটি শব্দ পাই। তো মসজিদে বিপরীত পাশে ছিল মাদ্রাসা, আরেক পাশে ছিল কবরস্থান, আর মসজিদ আরেক সাইডে মসজিদ একসাথেই অজুখানা ছিল। তো অজুখানার পানি শব্দ পেয়ে আমি ভাবলাম যে এত রাত্রে কি হতে পারে এই জায়গায়। আমি রাত্রে তারপর আমি সাহস করে আমার গায়ে যে চাদর ছিল ওটা নিয়ে আমি উঠে যাই, উঠে আমি জানালা খুলি এবং আমি দেখি যে কেউ আছে কিনা এই জায়গায়। আমি যখন জানালা খুলি এবং তাকাই তখন আমি কাউকে দেখতে পাইনি সেই জায়গায়। আমি বলি যে এত রাত্রে কে আসলো, আমি দেখতে পাচ্ছি না কেন, চলে গেল আবার কোথায় হঠাৎ করে। তারপর আমি একটু হাঁটাচলা করে দেখি যে কেউ আছে কিনা। মসজিদের ভিতর দিয়ে আমি হাঁটাচলা করছিলাম, দেখি কেউ নেই। তো তখন আমি এমন মসজিদে গেটের মেন গেট যে গেট ছিল গেটের বগলে আমি আসি, তখন আমি মানে সিঁড়িতে কাউকে উঠে যাওয়ার শব্দ পাই, কারণ পুরো মসজিদ ছিল তালামারা ছিল, সব প্রত্যেক কটা গেট তালামারা ছিল। এখন আমি বলতেছি যে এত রাত্রে আবার কে আসলো মসজিদে উঠে যাচ্ছে কে, কারণ পুরো মসজিদে আমি ছাড়া কেউ নেই। তখন আমার ভিতরে আগ্রহ কাজ করলো যে না আমি দেখি কে আসছে, আমার কেমন যেন আগ্রহ কাজ করতেছিল যে ওই জায়গায় যাওয়ার জন্য, যে কে আসতে পারে এত রাত্রেবেলা মসজিদের হাঁটাচলা করছে কে। তো আমি সিঁড়ি ওই জায়গায় যখন যাই তখন সিঁড়িতে আমি যখন উপরে উঠতেছিলাম তখন দেখি যে মানে পায়ের শব্দগুলো অনেক ভারী ভারী শব্দ ছিল। আমি ভাবলাম কে যাচ্ছে, আমি ডাক দিয়ে প্রথম ডাক দিয়েছিলাম যে কে ওখানে কোথায় যাচ্ছেন উপরে মসজিদে, তা আমার আপনি কেন বাইরে হন না এখনো, এত রাত্রেবেলা আপনি মসজিদে কি করছেন। তো আমার ডাকে কোনো সাড়া দেয় না, এমন করে আস্তে আস্তে উপরে উঠতে, মসজিদ ছিল চারতলা, তো মসজিদের আস্তে আস্তে উপরে উঠতে থাকে তিনি। তো আমি আর মানে ভাবনা চিন্তায় পড়ে গেলাম যে কে হতে পারে এত রাত্রেবেলা, হ্যাঁ এই দুইটা বাজে আড়াইটা বাজে মসজিদে আবার কে আসতে পারে, কোনো লোক তো হবে না, কারণ বাজারে আশেপাশে গ্রাম অঞ্চল, হ্যাঁ গ্রাম অঞ্চল, এখন এখানে কেউ নেই, এই বাজারের সকল লোক চলে গেছে আর মাদ্রাসার কোনো ছাত্র নেই, তা কি হতে পারে। হ্যাঁ আমি এরকম উপরে যাচ্ছিলাম, তো তখন আমি উপরে যাওয়ার সাথে সাথে আমি আর কাউকে দেখতে পাইনি সেখানে, আস্তে আস্তে আওয়াজটা উপর দিকে যাচ্ছিল, ছাদের দিকে চলে যায়, ওর আমিও ওইটা পিস পিস আওয়াজে পিস পিস যাই। কিন্তু ওখানে আমি আর মানে একটা বিড়ালের মতো বিড়াল দেখতে পাই সেখানে, আমি বিড়ালটার প্রায় ছয় পাও ছিল, ছয় পাও একটা বিড়াল দেখতে পাই। আমি বিড়ালটাকে দেখে আমি ভয় পেয়ে যাই, ছয় পাওয়ালা বিলাই, আমি সারা জীবন চার পাওয়ালা বিলাই দেখেছি, ওখানে ছয় পাওয়ালা কেন। তো তখন আমার বোঝার কিছু বাকি থাকে না, তখন আমার শরীর কেমন ঘেমে যাচ্ছিল, হঠাৎ করে আমি সেখানে মানে সেন্সলেস পড়ে যাই এবং পরের দিন সকালে আমার সেখান থেকে উঠানো হয়। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা, শেষ হলো। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি ঘটেছে আমার এক ফ্রেন্ডের আব্বুর সাথে, তো আমাকে শেয়ার করেছে আমার ফ্রেন্ডে আর আব্বুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো ঘটনাটা ছিল প্রায় অনেক আগেরই ঘটনা, একদিন তার আমার ওই ফ্রেন্ডের আব্বু কৃষিকাজ করে, খেতে কৃষিকাজ করে। তো ঘটনাটি হলো তার ফ্রেন্ড আব্বু তার বন্ধুকে বলছিল যে আগামীকালকে আমি ঘাস কাটতে যাব, তুমি আমাকে ফজরের সময় সন্ধ্যা সন্ধ্যা যখন অন্ধকার থাকে ওই টাইম আমাকে ডেকে দিবে। তো কথা মতন সে রাত্রেবেলা যে বাসায় যেয়ে ঘুমিয়ে পড়ে এবং সকাল ফজরের সময় তার এমন বন্ধু বলে এসে বলে জামাল তুই বের হ, ঘাস কাটতে যাব। তো সেও প্রস্তুতি নিয়ে ফেলছে, প্রস্তুতি নেওয়ার পরে এখন তার মা বলতেছে যে এত রাতে এত ঘাস তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই, সে বলে না আজকে অনেক দূরে যেতে হবে এই জন্য সে তাড়াতাড়ি বের হয়ে যায় বাসার থেকে। তখন তার মা তার সকালের জন্য তার নাস্তা পানি যা আছে খাবার দাবার এগুলা তাকে দিয়ে দিয়েছে তার সাথে করে। তো সে এগুলা নিয়ে তার বন্ধুর সাথে যখন রওনা দিবে তখন দেখে যে তার বন্ধু তার থেকে একটু এগিয়ে যাচ্ছে, তার থেকে একটু আগে চলে যাচ্ছে এবং তার বন্ধুকে সে ধরতে পারছে না, সে খালি অন্ধকারে তার বন্ধুর খালি শরীর দেখতে পাচ্ছে কিন্তু পা দেখতে পাচ্ছে না। তো পা দেখতে পাচ্ছে না, সে বলছে যে এই দাঁড়া, আমাকে আমাকে রেখে চলে যাচ্ছিস কেন, আমাকে একসাথে নিয়ে যা। তো সে কোনো কথা বলে না। তখন অনেক দূর যাওয়ার পরে সে বলে যে তাড়াতাড়ি আস, তাড়াতাড়ি আস, এরকম করে বলে যে আমার তাড়াতাড়ি আয়, দূরে যেতে হবে অনেক, এরকম করে। মানে সে তার কথা শুনতেই পাচ্ছিল না, এমন করে সে যে জামাল আমার ফ্রেন্ড আব্বু, সে আশ্চর্য হয়ে গেল যে ও এরকম করছে কেন, আর তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন। তো তাড়াতাড়ি চলে যাচ্ছে, হ্যাঁ, বলে যে এই তুই দাঁড়াবি নাকি, কি করবো তোদের। তারপর একটা ইটে ঢিল ছিল, ওটা ফিকে মারে তার বাচ্চা, তার বাচ্চা ছুঁড়ে মারে এবং সেটা তার গায়ে লাগে। পরে সে বলে যে এই কিন্তু তুই আমার গায়েটা মারলি কেন। তখন সে একটা গাছের নিচে ছিল, বড় একটি পুরাতন একটি গাছ, ওই গাছের নিচে সে দাঁড়িয়ে ছিল এবং সে বলে যে জামাল তুই আজকে আমাকে এটা মারলি, তুই খালি গাছের নিচে সর, তাহলে তোর দেখ তো কিভাবে তোর জীবনটাকে আমি বের করে নিয়ে আসবে, এই কথা বলছে। তখন সে সাহস করে আর যায়নি, সে বলছে না, এই গাছের নিচে হয়তো কিছু একটা আছে, এই জন্য জিনটা সে বুঝতে পারে যে এটা একটা জিন হবে, তার বন্ধু না, তার বন্ধু রূপ নিয়ে এটা একটা জিন এসেছে। তো তখন এই কথা ভাবার পরে, হ্যাঁ, সে আর গাছের নিচ থেকে যায় না, সে ওইখানেই সকাল থেকে প্রায় 7-8 নাগাদ পর্যন্ত ওইখানেই শুয়ে থাকে, গাছের নিচ থেকে শোয় না। তার সাথে যে খাবার ছিল ওই খাবারগুলো খায় এবং সকালবেলা এসে তার যত লোকজন আছে আত্মীয় স্বজন তারা দেখে, দেখে তারপর তাকে সেই রাস্তায় নিয়ে যায়, বলে যে এ তো কামের ছেলে, এখানে ঘুমিয়ে আছে কেন এভাবে। তারপর নিয়ে তাকে ঝাড়ফুঁক করানো হয়, হুজুরে পানি দেওয়ানো হয়। তারই কিছুদিন পর, মানে সে ভালো ছিল, কিছুদিন পর সে মাছ মারতে যায় এই নদী কিনারে, তখন তাকে সে জিনটা আবার ফলো করে। তখন তার পিছন থেকে তাকে ইশারা করে কিন্তু সে তাকা না, সে বুঝতে পারছে যে এটা কোনো মানুষের হাত না। হ্যাঁ, সে এটা বুঝতে পেরেছে যে এটা কোনো মানুষের হাত না। তো যখন তাকে দুইবার ইশারা করেছে, তারপর সে ভাবলো না আরেকবার ইশারা করবো, তারপর তো তিনবারের বেশি ইশারা করবে না, কারণ মূলত জিনেরা তিনবার ইশারা করে, তিনবার ডাক দেওয়া এরকম একটাই কাজ করে। তখন যখন তৃতীয়বার যখন হাত দিছে না, তখন সে হাতটাকে নিয়ে কামড় দিয়েছে, কামড় দিয়েছে, সে আর ছাড়ে নাই হাতটা। তো সে হাতটা মানে এরকম হাত ছিল যে প্রচুর পরিমাণ রক্ত ছিল আর দুর্গন্ধযুক্ত হাত ছিল। হ্যাঁ, সে আর ভয় না পেয়ে সাহস করে সে হাতে কামড় দেয়, কারণ সে সেখান তখন বুঝতে পেরেছিল যে যদি সে পিছন দিয়ে ঘুরে থাকা তখন তার ঘাড় মটকে দিবে, এই জন্য সে সাহস করে সে আর পিছন দিকে তাকায়নি, সে আর পিছন দিকে তাকায়নি। তো তার হাতে যখন কামড় দিয়েছে, পরের দিন সকালবেলা যখন ওই জায়গায় যাওয়া হয়, হ্যাঁ, তো যে দেখে যে সেখানে একটি কাক মরে পড়ে আছে পাওয়ার উপরে কামড়ে অবস্থায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন আমি আমার তৃতীয় ঘটনা চলে যাব। তো আমার তৃতীয় ঘটনাটি ঘটেছে আমার এক ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ড হলো মাদ্রাসা পড়ে, আমাদের সুলেতপুর আমাদের দেশের বাড়ি, ওই জায়গায় একটি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় সে পড়াশোনা করে এবং সে আমাদের সাথে একসাথে পড়াশোনা করেছে। সে ফ্রেন্ডের রাত্রেবেলা যখন সে ঘুমাতো তখন ওর শরীর অনেক ভারী হয়ে যেত, ও ভাবতো যে ওর উপরে কেউ একটা বসে আছে। ও বলতো যে আমার উপরে কে বসে আছে, আমার আপনি কথা বলতে পারতো না, কথা বললে শব্দ হইতো না, হ্যাঁ, মানে মনে হইতো যে আমার অনেক ভারী কিছু রেখে দেওয়া হয়েছে, এরকম এরকম ফিল করতো। তো তখন আর কোনো কথা বলতে পারতো না। তারপর মাদ্রাসার এক হুজুর আছে যে জিন এইসব নিয়ে কাজ করে, হ্যাঁ, জিনে তাবিস্তমা এগুলো নিয়ে কাজ করে, তাকে যখন জিজ্ঞাসা তার কাছে যাওয়া হলো, বলো হুজুর এরকম একটা কাহিনী, আমাকে এরকম এরকম ডিস্টার্ব হইতেছে, রাত্রেবেলা আমি ঘুমাইতে পারি না, এই কাহিনী আমি খেতে হইতে পারি না, শরীর দিনে শুয়ে যেতেছে গা, বলে যে এটা বদ জিনের কাজ হতে পারে, এটা বোবা জিন আছে এক ধরনের, ওটা এই কাজ করে। কিন্তু পরবর্তীতে হুজুরে মানে পানি পড়া, তেল পড়া এগুলো দেয়, ব্যবহার করার অবকাশ কিছুদিন ভালো ছিল, পরবর্তী তার মানে আবার শুরু হয় এরকম কাহিনী। এরকম চলতে থাকার পর হ্যাঁ প্রায় কিছুদিন চলে যায়, ও খুব টেনশনে পড়ে যায় এরকম হইতেছে কেন। পরে আবার যায় সে হুজুরের কাছে যে হুজুর এরকম কাহিনী আবার শুরু হয়েছে। পরে মাদ্রাসায় হাফিজ বিভাগে একজন ছাত্র ছিল যা তুলারাশি ছিল, যেমন তুলারাশি যাতে থাকে তাদের ভিতরে জিন প্রবেশ করানো যায়, জিন হাজির করানো যায়, এবং ওই ওস্তাদেরও একজন জিন ছিল, তার বন্ধু ছিল জিন, ওই জিনের মাধ্যমে সে চিকিৎসা করত। তো তখন ওই জিনের মাধ্যমে যখন চিকিৎসা করত, এমন ওই ছাত্রকে ডাকা হলো যা তুলা রাশি, এবং তার ভিতরে একজন জিন হাজির করা হলো, তার বন্ধু যে জিন ছিল, এবং বলা হলো যে এই ছাত্র উপরে এরকম কাহিনী হচ্ছে কেন, সে এরকম উঠতে বইতে সব জায়গায় তার উপরে এরকম চলাফেরা করতে সবই অসুবিধা হচ্ছে, সব জায়গায় রাত্রেবেলা তার একলা বাহিরে যেতে পারে না, হ্যাঁ ভয় পায় সব জায়গায়, এবং অনেক কিছু দেখতে পায় সে। তখন সে জিন বলল যে এই ছেলে ভালো না, ওর ভিতরে একটি পরি, যেটাকে নোংরা একটা পরি ছিল, যে পরিটা ওর আচর করেছে, ওকে পছন্দ করেছে পরিতে, তো অনেক সুন্দর ছিল এই জন্য ওকে পরিতে পছন্দ করে। তো পরিটা ছিল জঘন্য একটি নোংরা একটি পরি ছিল, এটাকে বদ পরি বা যেগুলো একটি যা বলা হয় এগুলো বলা হয়। এখন জিজ্ঞাসা করা হয়েছে এই পরিটি কোথায় থাকে আর পরিটিকে কিভাবে তার কাছে দূরে সরাবো। তখনই বলল যে পরিটি থাকে হলো ওই পিছনে মাদ্রাসার থেকে একটু দূরে, প্রায় এক মাইল দূর হবে, একটি মন্দির আছে, ওই মন্দিরের পিছনে একটি তাল বটগাছ আছে, বটগাছ, এবং ওই বটগাছের উপরে পরিটির বাসা, ওই জায়গায় থাকে এবং ওই জায়গা থেকে ওকে ডিস্টার্ব করে। তখন বলে যে এই পরিটিকে কিভাবে সরাবো। এখন কয়ে যে পরিটিকে হাজির, পরিটিকে আনতে হবে। এখন সে নোংরা পড়েছিল, সে আসতে চাচ্ছিল না, তাকে অনেক জোর জবরদস্তি করে তাকে সেখানে হাজির করা হলো, এবং বলে যে তুমি তাকে এভাবে মানে ডিস্টার্ব করছো কেন, বলে আমি ওকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করব। তখন বলে যে এটা তো কোনো বিলে সম্ভব না, আপনি তুমি এই হয়তো চলে যাও, আর না তোমার সাথে খারাপ কিছু হবে, তোমার উপরে আমি অনেক অত্যাচার করব। তখন ওস্তাদ এটি কথা বলার পরে এই ওই কাহিনীটা হলো এই বলে পরিটাকে এগুলো বলে, পরিটা তারপর রাজি হয় না, পরিটা তার সাথেই থাকতে চায়, পরিটা তার সাথেই থাকতে চায় এবং বলে না আমি তার ওর সাথে আমি ছাড়বই না, ওকে আমার পছন্দ হয়েছে, ওকে আমার লাগবে, বলে না তুমি এটা পারবে না। পরে অনেক জিনের মাধ্যমে পরিটাকে অনেক শাস্তি দেওয়া হয় এবং পরিটাকে মানে জিনের সাহায্যে পরিটাকে বন্ধ দেওয়া হয়, কিন্তু এখনো মানে ওর উপরে সে পরিটারই যায়নি, প্রায় মাঝে মধ্যে পরিটা অন্য ডিস্টার্ব করে এই কাহিনী। তারপর হুজুরের যে বন্ধু জিনটা ছিল ওই জিনটাকে একজনে ব্ল্যাক মিউজিক করে ওই জিনটাকে মেরে ফেলেছে, জিনটার নাম হেদায়েতুল্লাহ ছিল, ওই মাদ্রাসায় জিনটা থাকতো, পড়ালেখা করতো ওই জায়গায়, জিনে জিনেও পড়ালেখা করে ওই জায়গায়, হ্যাঁ, তো ওই জিনটাকে ওই জায়গায় মেরে ফেলছে। হুজুর অনেক কান্নাকাটি করছে, এখন ওই হুজুর আর ওই মাদ্রাসায় নেই, চলে গেছে। তো এটা ছিল আমার তৃতীয় ঘটনা। আমি এখন আমার চতুর্থ ঘটনাটি বলবো। আমার চতুর্থ ঘটনা যেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো আমার এক ওস্তাদের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার এক ওস্তাদ যে জিন নিয়ে সবসময় কাজ করে, জিন নিয়ে কাজ করে, তো ওস্তাদ একদিন একটি তার সাথে তার কাছে একটি মেয়েকে নিয়ে আসে, কিছু লোক মিলে নিয়ে আসে, তার আত্মীয় স্বজন, যে মেয়েটার উপরে জিন ভর করেছে। তো তখন জিজ্ঞাসা করে ওস্তাদ জিজ্ঞাসা করে যে জিন ভর করেছে কিভাবে, কোথা থেকে জিন ভর করেছে। বললো যে অমুক জঙ্গলে যাইতে হয়েছিল, রাস্তাটা পথে যাওয়ার সময় জিন তার উপর আছর করে। জিন তার উপর আছর করার পর সে বলে যে তো জিনটাকে এখন তার কাছ থেকে দূরে সরানো লাগবে, এই জন্য সে জিন হাজির করে কয়েকজন, হ্যাঁ। তখন সে অনেক দোয়া কালাম জানে যেগুলোর মাধ্যমে জিনকে শাস্তি দেওয়ানো হয়, হ্যাঁ, জিনকে শাস্তি দেওয়া হয়। তো ওই জিনকে বলা হয়েছে যে এই তুমি কেন ওকে ধরেছ, বলে যে ও মাথায় কাপড় না দিয়ে ও এমন রাস্তা দিয়ে ওখান থেকে চলাফেরা করছিল, এই জন্য চুল ছাড়া থাকার কারণে তার উপর জিন ভর করেছে। তো তখন মেয়েটাকে এই কথা যখন জিজ্ঞেস করল তাই কথা বলল, জিন কয় ওই জায়গাতে গেল কেন, এই জন্য আর কি আমাকে ডিস্টার্ব করেছে, এই জন্য ভর করেছি, এখন কি জন্য কি হলে তুমি এখান থেকে চলে যাবে। তখন বলল যে আমাকে ইলিশ মাছ দেওয়া লাগবে আর একটা ছাগল কেটে বলি দিয়ে তারপর আমাকে দেওয়া লাগবে অমুক জায়গায়, তাহলে আমি এখান থেকে চলে যাবো। কয়েক না তোকে কিছু দেওয়া হবে না, তুই এভাবে চলে যাবি। তখন জিনটাকে কথা বলার পরে জিনটা রাজি হচ্ছিল না, অনেক খারাপ দিন ছিল। তখন জিনটাকে বলা হলো যে যাবি না, তাহলে আমি একটা দোয়া পড়ছি তোরে আমি বন্দিকে ফেলাইমু। তখন বন্দিকে ফেলাইমু এই কথা বলার পরে জিন তো বলতেছে না তুই আমার সাথে কিছু করতে পারবি না, আমার অনেক শক্তি আছে, তুই আমার কিছু করতে পারবি না, হ্যাঁ, আমি আমার শক্তি দিয়ে তোকে আমি তোকে আমি ক্ষতি করবো। হ্যাঁ, এই কথা বলা আশা করে হুজুরে বলে যে আচ্ছা দেখা যাক কে পারে। তখন হুজুরে জিনকে কিছু দোয়া পরে জিনটাকে একটা পা ভেঙে দেয়, জিনের জিনের প্রত্যাচার করে জিনে একটি পা ভেঙে দেয় এবং জিনটা তাকে ছেড়ে চলে যায়। ছেড়ে চলে যাওয়ার পরে ওই উস্তাদে যে কয়েকদিন ছিল ওই জায়গায়, হ্যাঁ তার মসজিদে যে রুমটি ছিল যে রুমে সে থাকতো ওই রুমে তাকে অনেক ডিস্টার্ব করতো, তার জানালা গেলাসে হ্যাঁ আঘাত করতো, তার দরজা আঘাত করে চলে যেত, হ্যাঁ তার তাকে ঘুমাইতে দিন রাত্রেবেলা, তার খাবার নষ্ট করে দিত জিনে, তার অনেক খেত ছিল জিনটা। পরবর্তীতে জিনটাকে বন্ধ বন্দী করে নেয়। তো তার কিছুদিন পর ওস্তাদ যখন রাস্তা দিয়ে তার বাইক নিয়ে যাচ্ছিল, এরকম তেমনি চৌরাস্তা বলা হয় যে চার রাস্তার মোড়, ওই রাস্তার মাঝে তাকে আটকানো হয় এবং সে দেখে যে তার সামনে বড় একটি পাহাড়ের মতন শৈল নিয়ে মানে অনেক জঘন্যভাবে দাঁড়িয়ে আছে পুরো রাস্তা আটকিয়ে। হ্যাঁ, এখন সে জিজ্ঞাসা করে কিরে তুই আমাকে রাস্তায় বা আটকালি কেন? সে বলে যে তুই আমার ভাইকে এমন এমন পা ভেঙে দিয়েছিস, হ্যাঁ কয় তোর ভাই অপরাধ করছে যে জন্য তোর ভাইকে শাস্তি দিয়েছিস, তোর ভাই অনেক বেদবি করছে, তোর ভাই বেদবি করছে আমার সাথে এই জন্য তোর ভাইকে আমি শাস্তি দিয়েছি। হুম, তো তাই বলে যে না তুই আমার ভাইকে শাস্তি দিতে পারস না, তোর কোনো অধিকার নেই আমার ভাইকে শাস্তি দেওয়ার মতন। হ্যাঁ কয় নাকি তোকে এখন কি আমার শাস্তি দিতে হবে নাকি? কয় কি না আমার তোরকে তোর আমি এখন মারিয়া ফেলাইম, তুই এখন যেতে পারবি না, যা দেয়া তাতেই স নাহলে আমি দোয়া কালাম পরে তোকে শাস্তি দিব, তুই এখান থেকে না চলে যা। তো পরে ওইখান থেকে জিনটা যেতে চাইছিল না, অনেকক্ষণ বোঝানোর পর তারপর যায় না। তারপর ওস্তাদ যখন কিছু দোয়া কালাম পরে ওই জিনটাকে তারপর বন্দি করে ফেলেন, তারপর থেকে তাকে আর ডিস্টার্ব করা হয় না। এই ছিল আমার শেষ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ তানভীর। তানভীর আমাদের মাদ্রাসার একজন স্টুডেন্ট এবং সে কিন্তু খুব চমৎকার ভাবে আজকে আমাদেরকে চার চারটা ঘটনা শুনিয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের কাছে এই ঘটনাগুলো নিশ্চয়ই আমাদেরকে জানিয়েছেন, অনেকে কমেন্টও করেছেন অলরেডি, আমরা সেই কমেন্টগুলো পড়ব। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুরই নাম হচ্ছে মিশু, বলছে উদয় ভাই ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা শো, আজকে ঘটনাগুলো বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ মিশু, ভালো লাগলো কথা শুনে। পারভেজ লিখেছে আসসালামু আলাইকুম দাদা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে। শেখ আল ইমরান লিখেছেন আমি চট্টগ্রামের বহদ্দারহাট থেকে আপনাদের অনুষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে দেখছি, আমার খুব ভালো লাগে, জাগোফমকে ধন্যবাদ চট্টগ্রামে রেডিওর তে ভূতের অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, আমরা চেষ্টা করছি চট্টগ্রামবাসীর ভালো লাগার মতো করে আরও কিছু অনুষ্ঠান তৈরি করবার জন্য। আমাদের সাথে জয়েন করেছেন ফারুক আহমেদ, তিনি ঢাকার মহাখালী থেকে যুক্ত হয়েছেন, আমি একজন গার্মেন্টস কর্মী, আমি এবং আমার তিন বন্ধু ম্যাসে বসে আপনাদের ভূত স্টুডিও সবসময় শুনি, ভালো লাগে, শুনে ভালো লাগলো। আমাদের ঢাকা শহরে অনেক বন্ধুরা রয়েছেন যারা ম্যাসে থাকেন, হলে থাকেন, তাদের কাছে যে এন্টারটেইনমেন্টের একটা জায়গা হতে পেরেছে জাগো এফএম, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু প্রিয়াঙ্কা, তিনি রয়েছেন কুমিল্লাতে, কুমিল্লার তিনি জয়েন করেছেন লাকসাম থেকে, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জয়েন করেছেন আমাদের সাথে হানিফুল ইসলাম সজীব, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি ইতালি থেকে দেখছেন, তিনি একজন প্রবাসী ভাই, ইতালির বন্ধু হানিফুল ইসলাম সজীব, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছেন বন্ধু নাম হচ্ছে নাতাশা, তিনি ধানমন্ডির 27 নম্বর থেকে যুক্ত হয়েছেন, তিনি বলছেন আমি এবং আমার মা ভূত স্টুডিও খুব ভালো লাগে, আমরা শুনি। থ্যাংক ইউ সো মাচ, শুনে খুব ভালো লাগলো আপনাকে এবং আপনার মাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আগামী পর্বে আসতে চান আমাদের রেডিওতে এবং আপনার জীবনের ভৌতিক গল্পগুলো রেডিওতে এসে লাইভে বলতে চান, তাদের উদ্দেশ্যে এখন বলছি, আপনার কাছে থাকা মোবাইল ফোন তাতে মেসেজ অপশন নিশ্চয়ই আছে, সেখানে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। শুধুমাত্র যারা গল্প বলতে চান তাদের জন্যই কথাটা বললাম, আর নর্মালি টেক্সট করতে হলে শুধু JFM স্পেস নাম নিয়ে মনে কথাগুলো লিখে পাঠাতে হবে 26969 অথবা লাইভ হচ্ছে www.facebook.com/jagofm এর পেজে এবং www.facebook.com/rjudoy এর পেজে, যে যেখান থেকে লাইভটা দেখছেন লাইভের নিচে কমেন্ট করতে পারেন এবং লাইভটা শেয়ার করবেন, এইটুকু অনুরোধ আমি সবসময় করি, আজকেও তার ব্যতিক্রম নয়, একটু শেয়ার করলে যেটা হয় অনেকের কাছে আমরা পৌঁছতে পারি আপনার থ্রুতে। এছাড়া একটা স্পেশাল ব্যাপার আপনাদেরকে জানায় রাখতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা মানে এন্টারটেইনমেন্টের কথা বলি, আজকে হয়তো এই মুহূর্তে আমি আপনাকে ভূত স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি, ভৌতিক গল্প শোনাচ্ছি, এন্টারটেইনমেন্টে তো বিভিন্ন ধারা রয়েছে, বাংলাদেশের এন্টারটেইনমেন্টের অন্য একটা জনপ্রিয় ধারা হচ্ছে নাটক। আপনারা যখন নাটকের কথা আসে তখনই কিন্তু আমাদের কাছে কিছু ক্যারেক্টার চলে আসে, যারা অভিনেতা অভিনেত্রী, তাদের চমৎকার চমৎকার অভিনয় দ্বারা আমাদেরকে ঘন্টার পর ঘন্টা আসলে মুগ্ধ করে রাখে। সো এরকম কিছু নাটক রিসেন্টলি আমি দেখছি জাগো এন্টারটেইনমেন্ট নামক একটি ইউটিউব চ্যানেলে, আমার খুব ভালো লাগে এই চ্যানেলটা, পাশাপাশি রিসেন্টলি আমি দেখলাম যে এই জাগো এন্টারটেইনমেন্টের আরো দুটা উইংস ক্রিয়েট হয়েছে। আমি জানি না আপনার কাছে এই ইনফরমেশনটা গিয়েছে কিনা, আপনি হয়তো ইউটিউবে প্রচুর নাটক দেখেন কিন্তু এই নাটকগুলো হয়তো মিস হয়ে যেতে পারে, এই জন্য আমি বলছি। যেমন জাগো বাংলা ড্রামা, এইটা দিয়ে সার্চ করলে আপনি একটা চ্যানেল পাবেন। এই চ্যানেলে আমাদের গ্রাম বাংলার অনেকগুলো গল্প, অনেক সুন্দর সুন্দর গল্প এখানে নিয়মিত দেওয়া হচ্ছে এবং আমার খুব ভালো লাগে যে এদের নাটকগুলো খুবই পারিবারিক নাটক এবং আমাদের মানে রিলেট করতে পারি আর জীবনকে এর সাথে। আমার কাছে মনে হয় আপনি দেখতে পারেন থার্সডে নাইট। আজকে হয়তো 12টার পরে আপনি হয়তো ভাববেন এখন কি করব, একটা নাটক দেখে নিলেন। এছাড়া যারা ধারাবাহিক সিরিজ দেখতে পছন্দ করেন তাদেরকে বলবো যে জাগো ওয়েব সিরিজ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনি যদি সার্চ করেন পেয়ে যাবেন। আমার কাছে এটাও ভীষণ ভালো লাগে বিকজ এখানে খুব ছোট ছোট পর্বের বেশ চমৎকার চমৎকার কিছু ড্রামা তৈরি হয়েছে যেগুলো আমার কাছে মনে হয় যে সত্যি সুন্দর কিছু সময় কাটানোর জন্য পারফেক্ট। সো আমি বলবো যে যারা ওটিটিতে টাকা সাবস্ক্রাইব করে দেখার মতো সিচুয়েশনে নাই কিংবা মাঝে মধ্যে মনে হয় যে টাকা দিয়ে কেন দেখতে হবে, তাদের জন্য বলবো একদম ফ্রিতে ইউটিউবে যান, জাগো এন্টারটেইনমেন্ট, জাগো বাংলা ড্রামা এবং জাগো ওয়েব সিরিজ, তিনটা চ্যানেল আপনার জন্য প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হচ্ছে, দেখেন ভালো লাগবে। আমি না বললে হয়তো আপনি জানতেনই না এই চ্যানেলের কথা, আমাকে একটা থ্যাংকস দিন কিন্তু পরে, ঠিক আছে। আর আপনাকে এখন একটা ছোট্ট ব্রেকে নিব, ব্রেকে যাওয়ার আগে বলে রাখতে চাই প্রাণ পটাটার কথা। প্রাণ পটাটা এটা নিয়ে অনেক কি বলবো মানে আমার ফ্রেন্ডের সাথে মাঝে মধ্যে আমার ইয়ে হয় যে এটা কি চিপস না বিস্কিট, আমার ফ্রেন্ড বলে এটা চিপস, আমি বলি বিস্কিট, আমি যদি চিপস বলে ও বলে বিস্কিট, এরকম কনফিউশন ক্রিয়েট হয়। এটা রিজন আছে, এটা এটা ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হয় আর এটা বাইট দেওয়ার পরে মনে হয় ইটস এ বিস্কিট। সো প্রাণ পরাটা চিপস না বিস্কিট, আপনার কাছে কি মনে হয় ডেফিনেটলি আমাকে জানাতে পারেন। এখন সেই ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর যখন ব্যাক করবো তখন আমাদের সাথে আজকের এপিসোডের সেকেন্ড গেস্ট যুক্ত হবে। কোথাও যাবেন না, থাকবেন আপনার বন্ধু উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ ফুড স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahulto eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning eta twist elo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahulto eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shake. Spicy seasoning eta twist elo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao.
এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিওতে। এই মুহূর্তে আমার সাথে আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় গেস্ট যুক্ত হয়ে গেছেন, তিনি এসেছেন, আমরা একটু তার সাথে একটু পরিচিত হয়ে নেই আগে। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কি নাম ভাই?
মোহাম্মদ গোলাম শহীদ।
গোলাম শহীদ, মাশাআল্লাহ, কোথা থেকে এসেছেন?
গাইবান্ধা।
গাইবান্ধা থেকে? বাবা, কি করেন আপনি?
মাদ্রাসায় পড়ালেখা করি।
মাদ্রাসায় পড়াশোনা করেন, কিসে পড়ছেন মাদ্রাসায়?
এস কমপ্লিট করছি, বর্তমানে শুনানি চলছে।
চমৎকার, কোন মাদ্রাসা?
আমি বর্তমানে ঢাকা হাজি আব্দুল মিয়া মাদ্রাসায় পড়তাম, তো কিছুদিন আগে ছুটি পাইছিলাম, ছুটিতে দেশে গেছিলাম, ওইখান থেকে আপনাদের এফএম এ আসা।
ওখান থেকে রেজিস্ট্রেশন করেছো?
জি।
চমৎকার, মানে এগুলো কিন্তু খুব ভালো লাগা স্মৃতি, এগুলো আমার জীবনের আমার ক্যারিয়ারের বেশ 15টা বছর কাটিয়ে দিয়েছি মাইক্রোফোনের সাথে। এই 15 বছরে আমার প্রাপ্তি হচ্ছে এগুলো, যে আমি যখন একটা শোতে বসি তখন দেখি যে আমার বন্ধু আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। একটা বন্ধু, সে পড়াশোনার খাতিরে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে, বাড়ি হচ্ছে গাইবান্ধাতে, রেজিস্ট্রেশন করেছে ভূত স্টুডিওতে আসবে। আমাদের টিম থেকে তার সাথে যোগাযোগ করেছে, সে কিন্তু তার ছুটি ভুলে গেছে, সে চলে আসছে গাইবান্ধা থেকে এই মুহূর্তে ঢাকার বাড্ডাতে জাগো এফএম এর স্টুডিওতে। দিস ইজ কল ডেডিকেশন, দিস ইজ কল লাভ। আমরা আসলে এই ভালোবাসারই কাঙাল, আমাদের ভালোবাসতে ভালো লাগে, ভালোবাসা পেতে ভালো লাগে। সো জাগো এফএম এর সাথে বা এই মাইক্রোফোনের সাথে উদয়ের সম্পর্কটা হচ্ছে এই ভালোবাসার, সেই জায়গায় আপনার সাথেও আমার সম্পর্কটা ভালোবাসারই। ভালোবাসার জায়গা থেকে আগামী সপ্তাহে যদি আমি চাই ইনশাল্লাহ সুস্থ থাকলে চলে আসব, কিন্তু আপনাকেও তো চাইতে হবে আসতে। আপনার কাছে থাকা গল্পগুলো আমরা কবে শুনবো বলুন তো? হয়তোবা আপনি বয়সে চাই আমার চাইতে অনেক বড়, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, আপনি বছরের পর বছর রেডিও শোনেন, ভূত স্টুডিও দেখেন ফেসবুকের থ্রুতে, হতে পারেন আপনি একজন আমার মায়ের বয়সী কিংবা আপনি আমার একটা ছোট ভাইয়ের বয়সী, আপনার কাছে ঘটনা আছে কিন্তু আপনি কখনো রেজিস্ট্রেশন করেন না, আমি আপনাকে অনুরোধ করছি বাংলাদেশের এফএম রেডিওকে সামনে এগিয়ে নিয়ে যেতে আপনাদের প্রয়োজন। এফএম রেডিও কিন্তু আমাদেরকে বিনা পয়সায় এন্টারটেনমেন্ট দেয়। খেয়াল করে দেখেন এফএম রেডিওতে আপনি যে ঘন্টার পর ঘন্টা বাসে গাড়িতে চলতি পথে রাতে ঘুম না এলে রেডিও শোনেন, গান শোনেন, গল্প শোনেন, এক টাকাও দিতে হয় না আপনাকে। জাস্ট মোবাইলে একটা বিল্ট ইন করা এফএম আছে, শুনছেন, অথবা কোনো এককালে একটা রেডিও কিনেছিলেন সেটা দিয়েই চলছে, শুনছেন। বাকি পৃথিবীতে সব জায়গায় এন্টারটেনমেন্টের জায়গাগুলোতে টাকা পয়সা খরচ ছাড়া হয় না ভাই। আপনি যতই বড় বড় মানে বিলবোর্ডে পোস্টার আসুক সিনেমার, সেই সিনেমাকে আপনি মাগনা দেখতে পাবেন? সিনেমা দেখতে গেলে সিনেমার হলে টিকিট কেটেই ঢুকতে হবে, তাই না? সেখানে স্বাভাবিক টিকিট কেটে আপনাকে সিনেমা দেখতে হবে। আপনি ওটিটিতে একটা মুভি দেখবেন, একটা ওয়েব সিরিজ দেখবেন, ওখানে আপনাকে অবশ্যই একটা সাবস্ক্রিপশন ফি তো দিতে হবে, তারপরে গিয়ে না সেটা দেখবেন। আচ্ছা বাসার টিভিটার কথা বলছেন, ওই টিভিতে যদি ডিশের লাইনটা না থাকতো এতগুলো চ্যানেল তো আপনি দেখতে পেতেন না, তো সেই ডিশের লাইনটা দেওয়ার জন্য কিংবা ওই সেট আপ বক্স যেটাই লাগান না কেন সেটার জন্য তো একটা ফি দিতে হচ্ছে আপনাকে, তো সেটা ছাড়া হতো না। ইভেন আমার হাতে থাকা মোবাইল ফোন, এতে আমি করছি ফেসবুকিং, ইউটিউবে নাটক দেখছি, যাই দেখছি না কেন কোনো না কোনোভাবে মাসে একটা ডাটা কিনেছিলাম, ইন্টারনেটের ডাটা ছিল সেটা দিয়ে দেখছি, সেটা দিয়েই তো চলছি। তো এফএম রেডিও না এই চক্করে নাই, চলছে গাড়ি, গাড়িতে রেডিও লাগানো আছে, এবার তুমি রেডিও শোনো। হাতে একটা মোবাইল ফোন, সেটা ওই একেবারে মান্দাত আমলের ফোন হলে আরো ভালো, ওখানে একটা খুব ভালো মানের রেডিও বিল্ট ইন দেওয়া আছে। ফোনে কথা বলার কথা, এখন আমি ফোনে কথা বলি কই, আমি তো এফএম গান শুনি, আর জেগে মনের কথা জানাই। রাত 12টা, ঘুম আসে না, কোনো বন্ধু নাই পৃথিবীতে, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, সবার প্রতি রাগ, একটা মানুষকে আপনি জানাতে পারেন নির্দ্বিধায়, একজন আরজে, সেটা যে কোনো রেডিওর হোক। সো এই আরজেরা, এই রেডিওর বন্ধুরা বহু বছর ধরে ছিল, বাংলাদেশেও অনেক বছর হয়ে গেছে। আমি বিশ্বাস করি ডিজিটাল ডিজিটাল যুগ আরো আরো যত বেশি আপগ্রেড হবে প্রযুক্তি, কিন্তু রেডিওটা রেডিওর জায়গায় থাকবে, কারণ দিন শেষে মানুষের সাথে না রেডিওর একটা আত্মিক সম্পর্ক আছে। আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম একটা প্রোগ্রামে, তো সেখানে আমার সাথে কথা হয়েছে প্রায় 20-25 জন স্টুডেন্টের, যারা অলমোস্ট সবাই গ্রাজুয়েশন প্রায় শেষের দিকে, বলতে পারেন লাস্ট সেমিস্টারে। তো তাদের সাথে কথা বলার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি এখন রেডিও শোনো, তার প্রথমবার একবার নির্দ্বিধায় বলল না রেডিও শুনি না। তো কেন শোনো না? কারণ আমি এখন ফেসবুকে এবং ইউটিউবে তোমাদের প্রোগ্রাম দেখি, আমি এখন শুনি না কিন্তু দেখি। তো কি দেখো? দেখি তোমার ভূত স্টুডিও, দেখি দেখি তোমাদের ওই রাত আড্ডা শোটা, দেখি দেখি তোমাদের যে বিভিন্ন ফেসবুক ইউটিউবের কন্টেন্ট আছে এগুলো দেখি। তার মানে রেডিওর কন্টেন্ট এখন ডিজিটাল ভাবে ফেসবুকে বা ইউটিউবে যাচ্ছে, কিন্তু সেটার সাথে কানেক্টেড আছে এরা। আবার একদল বন্ধুকে পেলাম ওই 20-25 জনের মধ্যে, যারা বলছে আমার রেডিও হচ্ছে সেই বন্ধু যে বন্ধুর সাথে আমি রাত হলে যখন একলা হয়ে যাই তখন আমার সাথে বন্ধুত্বটা অনেক বেশি দৃঢ় হয়, অনেক গভীর হয়, সবাই ঘুমায় যায় আমার ঘুম আসে না, আমি কি করব, আমি তখন তোমার 94.4টা টিউন করি, আমার ভালো লাগে, আমি SMS পাঠালে তোমরা SMS পড়ো, তখন আমার মনে হয় তোমরা তোমার পাশের বাসার বন্ধু। এই ব্যাপারগুলো আমাদেরকে ইন্সপায়ার করে। ওই ইউনিভার্সিটিতে আমি এরকম ওই 20-25 জনের গ্রুপের মধ্যে মিনিমাম 15 জনকে পেয়েছি যারা বলেছে যে এফএম হচ্ছে আমাকে আমার সেই কলেজ লাইফের কথা মনে করায় দেয়, এফএম হচ্ছে আমার সেই জায়গাটায় আমাকে নিয়ে যায় যেখানে গেলে আমি সত্যিকার অর্থে বন্ধুত্বের খোঁজ পাই। জ্যামের মধ্যে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, মোবাইলে নাই ইন্টারনেট, কি করব, টাকা ছাড়া কেউ তখন ইন্টারনেট দিবে না। আরে বাবা বাড়িতে কৃষিকাজ করেন, উনি কি খালি টাকা দিচ্ছে আমার ইন্টারনেট কেনার জন্য? উনি তো পড়াশোনার টাকা দিচ্ছেন, টিউশনই করি, সেই টাকা দিয়ে কি খাবো না ইন্টারনেট কিনবো? আমার কাছে এফএম রেডিওটা এন্টারটেনমেন্টের জায়গা, আমি এটা দিয়ে রেডিও শুনি, আমার ভালো লাগে শুনতে। এই কথাগুলো যখন শুনি না শান্তি লাগে, বুকের ডান পাম দুই পাশেই মনে হয় যে একটা আনন্দ ফিল করি। সো ওই আনন্দ নিয়ে বলতে চাই, ভূত স্টুডিওতে তোমাকে চাই, খুব করে তোমাকে চাই আগামী পর্বে। যদি আসতে চাও তাহলে মোবাইলের ম্যাসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠায় দাও 26969 নাম্বারে। আর আজকে যারা আমার এই অনুষ্ঠানটা জাগো এফএম কিংবা আরজি উদয়ের পেজ থেকে লাইভ দেখছো, দয়া করে লাইভটাকে শেয়ার করো। আর অনেকে এই জাগো এফএম কিংবা আরজি উদয় এই দুটো পেজে লাইক বা ফলো দাও নাই, একটু লাইক ফলো দিও। তোমার লাইক ফলোটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা লাইক বা ফলো দিলে তোমার কোনো টাকা পয়সা কেউ কাটবে না, বাট আমার জন্য অনেক বেশি ভালো লাগবে যে আমার একটা বন্ধু আমি পাইছি, একটা নতুন বন্ধু তো পাইলাম আজকে, এটাই আমার জন্য অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। চলো এবার আমাদের আজকে যে সেকেন্ড ওইতে আছে তার কাছ থেকে একের পর এক ঘটনা শুনবো। শুনি একটার পর একটা ঘটনাগুলো আমরা এখন শুনবো তোমার কাছ থেকে।
ধন্যবাদ ভাইয়া, আমি আমার প্রথম ঘটনাটি শুরু করছি। তো আমার প্রথম ঘটনা হচ্ছে যে আমার সঙ্গে এবং আমার চাচাতো ভাই এবং গ্রাম প্রতিবেশীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। তো শুরুতেই আমার বয়স যখন ছিল এই 10-12 ধরেন, তখনই আমি মাদ্রাসায় পড়তাম এই কিছু বছর আগে, আমার তখন বয়স বেশি না। মাদ্রাসায় পড়া অবস্থায় আমাদের মাদ্রাসাটা ছিল একটি কবরস্থানের উপরে, আগে এটা বাঁশের ঝোপ ছিল, আমাদের গ্রাম্য ভাষায় বাঁশের ঝোপ বলে আর কি, এটা কেটে ওইখানে মাদ্রাসা করা হয়েছিল। তো এই মাদ্রাসাটাই কবরের উপরে ছিল। তো এই মাদ্রাসাটা দেওয়ার পর থেকেই আজব আজব ঘটনা ঘটত এই মাদ্রাসায় এবং মাদ্রাসার আশেপাশের যে ঘরগুলো ছিল, এলাকা ছিল, এই এলাকাতে আজব আজব ঘটনা ঘটত। তো আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে এইসব ঘটনা শুনছি। তো যখন আমি মাদ্রাসায় ভর্তি হই, সর্বপ্রথম আমি একটি দৃশ্য দেখতে পাই। যখন মাদ্রাসায় যাচ্ছিলাম আমি এই রাত্রের খাবার খেয়ে, তখন আমি ছিলাম অনাবাসিক, বাসা থেকে খানা খেয়ে যেতাম। তো যাওয়ার পথে হঠাৎ করে বাঁশের ঝোপের পাশে, মানে যেখানে মাদ্রাসাটা হয়েছে পাশে আরেকটা বাঁশের ঝোপ ছিল ছোটখাটো, তো ওইখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে বাঁশের ঝোপের মাঝখানে দেখি একটা কালো ছায়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, জল জল করতেছে লাল। তো এটা দেখার পর আমি তো ভীষণ ভয়ভীত হয়ে যাই, ছুটে চলে যাই মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার ভিতরে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলি এই ঘটনা, এই বাঁশের ঝোপে আমি এরকম একটি ছায়া দেখেছি কালো, কিন্তু শুধু চোখ দুটো দেখা যাচ্ছে ভালোভাবে, লাল জল জল করতেছে আগুনের মতো। তো হুজুর তখন এইসব কথা শুনে একটু চমকে গেল যে এইসব ঘটনা তো ঘটছে, কিন্তু এইরকম ঘটনা তো দেখেনি কেউ কখনো। তো এরপর হুজুর আমাকে একটু সুরা পরে ফু দিয়ে দিল, একটু কোলে নিয়ে আদর করলো, করার পরে বলল যে এখন যা ঘুমাও, রাত হয়ে গেছে ঘুমাও, আমরা সকালে এই ঘটনাটা নিয়ে কথা বলতেছি। তো এরপর দিন আমার আরেক ছাত্র ভাই, আমাদের অজুখানা রয়েছে, তো এখানে সে ওয়াশরুম থেকে অজু করে বের হচ্ছিল, বের হওয়ার সময় এর সঙ্গে একই ঘটনা, সেই বাঁশের ঝোপের ভিতরে একটা কালো ছায়া দেখছে, লাল কালার, শুধু চোখ দুটো জ্বলতেছে আগুনের মতো জ্বলতেছে। তো এটা দেখে ও ভয়ভীত হয়ে আসছে, তখন সেও আমাদের হুজুরের কাছে আসছে, আসার পরে বলতেছে এই ঘটনা। তখন হুজুর বলতেছে যে না, এই ঘটনাটাকে এত সাধারণভাবে নিলে চলবে না, এটাকে আমাদের আরেকটু গভীরভাবে নিয়ে ভেবেচিন্তে দেখতে হবে এবং এটা নিয়ে কি করা যায় সেটা ভাবতে হবে। এরপর হুজুররা এসব নিয়ে অনেক কিছু পরিকল্পনা করল, আশেপাশটা অনেক রকম সুরা টুরা ফুদি দিল, ইয়াসিন সুরা পড়ে সে বাঁশের ঝোপের চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করলাম আমার মাদ্রাসার ছাত্ররা, ইয়াসিন সুরা পড়লাম। তো এরপর দু একদিন স্বাভাবিক ছিল, কোনো প্রকার কোনো ঘটনা ঘটেনি, দুর্ঘটনা ঘটেনি। তো হঠাৎ একদিন আমাদের, আমি তো পড়তাম তখন হিফজ বিভাগে, তখন আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগের একজন হুজুর ছিল, নাম ছিল আব্দুল লতিফ। তো ইনি রাত্রেবেলা প্রায় 2টার দিকে যাচ্ছিল ওয়াশরুমে, ওয়াশরুমে যাওয়ার সময় ওয়াশরুমের যে দরজাটা ধরছে, ধরে যে দরজাটা একটু খুলছে, খোলার সঙ্গে সঙ্গে দেখে একটা লম্বা জুব্বা এবং পাগড়ি পরা লোক দাঁড়িয়ে রয়েছে। তো দেখে সে পিছন ফিরে তাকিয়েছিল, তাকে দেখে মনে করছে হয়তো আমারই কোনো বিভাগের হুজুর, সে হয়তো দাঁড়িয়ে আছে। তো সে পিছন থেকে ডাক দিল, যখন কাঁধে হাত দিল, কাঁধে হাত দেওয়ার সাথে সাথে সে যখন ফিরে তাকালো, ফিরে তাকানোর সাথে সাথে লোকটা অদৃশ্য হয়ে গেছে। এই ঘটনা দেখে আমাদের সেই নুরানি বিভাগের হুজুর সেখানে ভয়ভীত হয়ে আমাদের হিস বিভাগের হুজুরের কাছে এসে দরজা নক করছে, নক করার পরে যেই দরজাটা খুলছে, খোলার সঙ্গে জায়গায় হুজুর অজ্ঞান হয়ে গেছে, আর কিছু বলতে পারে না। তো কিছুক্ষণ পর আমরা ছাত্ররাও এই চিল্লানোর শব্দ শুনে, মানে সবাই ঘুম থেকে জেগে উঠছি, ওঠার পর পরে আমরা সবাই একটু ওয়াশরুমের দিকে গেলাম, দেখলাম কিছু আছে নাকি। তো দেখে তারপর হুজুর বলল পানি নিয়ে আসো, আমি ছিলাম আবার হুজুরের খাদেম, হুজুরের সব খেদমত করতাম। তো পানি আনতে বললো যে পানি নিয়ে আসো, হুজুরের জ্ঞান ফেরাতে হবে। তো আমি পানি নিয়ে আসলাম, পানি নিয়ে আসার পর হুজুরের চোখে মুখে ছিটানো হলো। তো এরপর হুজুরের জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে হুজুর কিছুই বলতে পারছে না, শুধু তাকিয়ে রয়েছে, বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে আর বলতেছে পানি দাও পানি দাও। তো পানি নিয়ে এসে দেওয়া হলো, সে এক গ্লাস পানি খেয়ে বলতেছে যে এই ঘটনা, আমি যখন বাথরুমে গেছি তখন দেখি একটা লম্বা জুব্বা এবং পাগড়ি পরা লোক দাঁড়িয়ে রয়েছে। তা আমি ভাবলাম আপনারাই হয়তো হবেন, আপনাদের মধ্যে হুজুর আমারই ভাই। তো আমি সেই ভেবে ওর কাঁধে হাত দিয়ে পিছন ফিরে ডাকলাম যে ভাই আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? তো যখন পিছন ফিরে তাকালো, তাকানোর সঙ্গে সঙ্গে সে গায়েব হয়ে গেছে। এই দৃশ্য দেখেই আমি এই অবস্থায়। তো তখন সবাই বলল যে না, ব্যাপারটাকে এত নরমভাবে নিলে হচ্ছে না, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে একটু তদন্ত চালাতে হবে। এরপর কি করল, মাদ্রাসার সব হুজুর এই বাঁশের ঝোপটা কেটে দিল মাদ্রাসার পাশ থেকে। তো এর পাশেই আরেকটা ঝোপ ছিল মসজিদের ওই পাশে একটু দূরে। তো এরপর থেকে কি হলো, ওই ঝোপটায় আবার এই আতঙ্ক শুরু হলো। তো একদিন আমার গ্রামের একজন লোক, মুরব্বী লোক, এই বাঁশের ঝোপের পাশ দিয়ে রাত্রেবেলা প্রায় 11টার দিকে বাজার থেকে যাচ্ছিল বাসায়। তো যাওয়ার সময় দেখে একটা বাঁশ একদম নিচু হয়ে রয়েছে রাস্তার একদম এপাশ থেকে ওপাশ। তো সে কি করবে, এখন উপর দিয়ে পার হইতে চাচ্ছিল, কিন্তু তখনই সে আগে হাত দিয়ে ইয়ে করলো যে দেখে হাত দিয়ে উঠাই। তো বাঁশটা যে হাত দিয়ে উঠাইতে ধরছে, হঠাৎ করে সিটকে বাঁশটা উপরে উঠে গেল। তখন সে মানে বাঁশের যে কুঞ্চিগুলো ছিল এগুলো হাতে লাগার সঙ্গে সঙ্গে তার হাতটা একটু কেটে গেল। তখন সে চিন্তিত হয়ে গেল যে এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, এখনই দেখলাম বাঁশটা পুরো হেলে পড়ে রয়েছে, তো হঠাৎ করে এটা কিভাবে উঠে গেল, আমি তো শুধু এটা স্পর্শ করছিলাম, এটাকে তো উপরের দিকে ধাক্কাও দিইনি, কিছুই করিনি। তো তখন সে ভয়ে ওখান থেকে চলে গেল, মনে মনে দোয়া পড়তে পড়তে চলে গেছে। তো পরের দিন হুজুরের কাছে এসে পানি পড়া নিয়ে গেছে, অনেক কিছু হয়েছে। তো এর পর দিন কি হয়েছে, আমার আপন ভাই মেজো ভাই নাম সুজন, তো একদিন ওই ঝোপের পাশ দিয়ে যাচ্ছিল সাইকেল নিয়ে। সাইকেল নিয়ে যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আস্তে আস্তে চালাতে যাচ্ছিল। যাওয়ার সময় দেখে সাইকেলের পাশে যে সাইকেলের ছায়াটা থাকবে সেই ছায়াটা নেই, এখানে একটা অন্যরকম কালো ছায়া ধোয়ার মতো, যে ছায়াটা এক পা দিয়ে শুধু লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কিন্তু ভাই এখানে সাইকেল চালিয়ে যাচ্ছে প্রায় সন্ধ্যার দিকে। তো সে যখন এই দৃশ্য দেখলো, দেখে তো ভয়ে আতঙ্কিত। এরপর সে কি করবে, মানে ভয়ে আরো সাইকেলটা জোরে টান দিছে, দেখে ওই ছায়াটাও এক পা দিয়ে লাফাতে লাফাতে অত দ্রুতই যাচ্ছে তার সঙ্গে। ভাই যত স্পিডে চালায় ছায়াটাও তত দ্রুতই তার দিকে এগিয়ে যাচ্ছে। তো ভাই কোন রকম ওইখান থেকে পার হয়ে সাইকেলটা নিয়ে বাসায় চলে আসলো। আসার পরে বাড়িতে এসে ডাইরেক্ট অজ্ঞান হয়ে গেছে। এখন আম্মু তো গ্রামের মানুষ, আর মায়ের ভালোবাসারা তো আপনারা জাননি কি রকম হয়। তো মায়ের দৃশ্য দেখে মাও পুরো কান্নায় বেভোর, মাও কখন যেন অজ্ঞান হয়ে যায়। সে মনে মনে চিল্লাইতে স্যার বলতেছে যে আমার ছেলে মনে আর নেই, তাড়াতাড়ি আমার ছেলের দেখো কি হয়েছে কি হয়েছে। তো পরে আমরা সবাই দেখি সে অজ্ঞান হয়ে গেছে। তো তার মাথায় একটু পানি দেওয়া হলো। তো পানি ছিটানোর পর তার জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরানোর পর তাকে একটু টক খাওয়ানো হলো এবং পানি খাওয়ানো হলো, ঠান্ডা পানি। এসব খাওয়ানোর পরে সে স্বাভাবিক হলো। হওয়ার পরে আম্মুর কাছে কান্দে কান্দে বলতেছে যে এই বিদ্যান্ত, আমি যখন এই ঝোপের পাশ দিয়ে আসছিলাম তখন আমার সঙ্গে এই ঘটনা ঘটে গেছে, আমার সাইকেলের ছায়ার জায়গায় এক পাওয়ালা একটা ছায়া আমার পিছনে ধাওয়া করছিল। তো এই দৃশ্য দেখে আমি ভীষণ ভয়ভীত হয়ে গেছি, দৌড়ে চলে আসছি এখানে সাইকেলটা নিয়ে, আর বাড়িতে এসে অজ্ঞান হয়ে গেছি। তো এই ঘটনা শোনার পর আমার আম্মুদেরকে তখন আমি বললাম যে আমার সঙ্গে এইরকম ঘটনা ঘটে গেছে, এমনকি মাদ্রাসার আশেপাশে অনেকের সঙ্গে ঘটনা ঘটছে। তো আমাদের এইসব ঘটনা শুনে সবাই মাদ্রাসার হুজুরদের কাছে এবং কর্তৃপক্ষের কাছে গেছে, যে সবাই জানাইছে যে এই ঘটনাটা কিভাবে রোধ করা যায়, কারণ প্রতিনিয়ত কোনো না কোনো মানুষ এখানে গেলে কোনো রকম ভাবে আতঙ্কিত বা ভয় পেয়ে চলে আসতেছে, কোনো না কোনো দুর্ঘটনা ঘটতেছে। তো পরিশেষে সবাই এই মাদ্রাসার সবার সঙ্গে কথা বললো। বলার পরে আমাদের গ্রামের যে মেম্বার চেয়ারম্যান ছিল তাদেরকে বলা হলো, তাদেরকে বলো এই গ্রামের যে কবরস্থানটা ছিল ওটাকে পুরোটাই কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পর হুজুরদেরকে নিয়ে মিলাদ পড়ানো হলো, দোয়া পড়ানো হলো, পড়িয়ে ওইটাকে এখন বর্তমানে কবরস্থান বানানো হয়েছে। ওইখানে এখন বর্তমানে যদি যাদের যাদের জায়গা ছিল তাদের পরিবারের কেউ যদি মারা যায় ওইখানে কবর দেওয়া হয়। কিন্তু এরপর যখন ঘটনাটা ঘটার পরে এগুলো যখন সবকিছু ঠিক হয়ে গেল, স্বাভাবিক হয়ে গেল, হওয়ার পরে এখন এটা তো কবরস্থান হয়ে গেছে। এরপরে কিছুদিন মানে ওইখানে তারপরও কোনো ঘটনা ইয়ে হয়নি, বন্ধ হয়নি, কিছুদিন মনে করেন ওই অস্বাভাবিক ঘটনাই ঘটে চলছিল। তো হঠাৎ করে কিছুদিন পর যখন দু একজন মারা গেল, মানে প্রায় আমাদের এখানে তিন মাসের ভিতরে দুই তিনজনের মতো মারা গেছে। তো এরা মারা যাওয়ার পর এদেরকে যখন কবর দেওয়া হলো তখন মনে করেন আশেপাশের পুরো যে অঞ্চলটা ছিল যেটা বললাম অস্বাভাবিক কিছু ঘটে যায় বা জিনের কোনো আতঙ্ক, কালো ছায়া দেখা যায়, কারো পিছনে ধাওয়া করে, তো এগুলো আর কোনো ঘটনা ঘটতেছে না। তো এরপর এগুলো আর কোনো ঘটনা ঘটেনি। এখানে কবর দেওয়ার পর তখন একদিন হুজুর বলতেছে যে এতদিন এগুলো ঘটনা ঘটছে হয় কোনো একটা পরিবারে এইসব সমস্যার কারণে ঘটছে, আর তা না হলে এখানে যে ঝোপটা ছিল এই ঝোপের ভিতরে কোনো একটা ঘটনা ঘটে গেছিল, এই কারণে এইসব ঘটনা হচ্ছিল। তো আজকে যখন তোমরা এটা কবরস্থান বানাইছো, বানানোর পরে যখন এখানে কবর দেওয়া হয়েছে মানুষকে, তো এরপর এখন কবরস্থান তো কোনো খারাপ স্থান না, কবরস্থান তো একটা ভালো জায়গা, শুভ জায়গা, এটা তো আল্লাহর ঘর, মানে আল্লাহ তাআলা তো এই ঘরটা আমাদের জন্য সৃষ্টি করছেন, এই ঘরে তো কখনো খারাপ কাজ হতেই পারে না। তো এই কারণে হয়তো এইসব ঘটনা বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ রহমতে এরপরে দেখি আর কোনো ঘটনা ঘটেনি, এখানে আর কোনো ঘটনা ঘটেনি, এরপর থেকে আর কোনো কালো ছায়া বা আওয়াজ কোনো কিছু দেখা যায়নি, এরপর থেকে সব কিছু স্বাভাবিক চলছিল এবং আমাদের গ্রামের মধ্যেও আর কোনো দিন কোনো দুর্ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এবার আমি আমার দ্বিতীয় ঘটনা বলতেছি। তো আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে এই যে আমার এক বন্ধুর থেকে শোনা, ক্লাসমেট, এমনকি আমিও গেছিলাম কিন্তু আমি অতটা খেয়াল করিনি, আমার বন্ধু পরে বলতেছে সবকিছু। তো আমরা সবাই মিলে মাদ্রাসা থেকে দাওয়াত পাইছিলাম, খতমের দাওয়াত, বলতেছিল যে ইউনুস খতম পড়তে হবে। তো এই খতম পড়ার জন্য আমাদের গ্রাম থেকে একটু দূরে গাড়িতে করে যেতে হয়েছিল আর কি। ওইখানে সবাই প্রায় আমরা 12 জনের মতো গেছিলাম খতম পড়ার জন্য। তো ওইখানে খতম পড়তে যাওয়ার পরে খতম পড়ছে, খাওয়া দাওয়া করছে, সবই ঠিক আছে। তো আসার সময় আমাদের মধ্যে একটা ছেলে ছিল প্রচুর শৃঙ্খল, একটু চঞ্চল টাইপের আর কি। তো কি করছে, ওইখানে নাকি পাশে একটা মন্দির ছিল, মন্দিরে যে পুজো করার জন্য যে মূর্তিগুলো থাকে, তো এই মূর্তিগুলোর সামনে গিয়ে বিভস্ত্র সব মানে কথাবার্তা বলছে, আবার ওদেরকে খারাপ ইশারা করছে, আবার খারাপ কথা বলছে আর কি, ওদের সঙ্গে মজা নিচ্ছে, ভ্যাঙাইছে। তো এইসব করার পরে চলে আসছে, সবাই এক জায়গায় হয়েছি, হওয়ার পরে গাড়িতে করে যখন আসতেছিলাম, আসার সময় এই ছেলেটা মানে হঠাৎ করে আতঙ্কিত হয়ে গেছে, সে ভয়ে পড়ে গেছে, বলতেছে ভাই আমারে বাঁচাও, ভাই আমারে বাঁচাও, আমারে ধরলো, আমারে ধরলো, আমাকেও মেরে ফেলবে। তখন আমরা বলতেছি কি হয়েছে, কি হয়েছে, তুমি এরকম করতেছো কেন? তখন বলতেছে যে পিছে দেখো, ওটা কি দেখো কি আসতেছে, জিব্বা বাইর করে একদম পুরো মূর্তিগুলো, ওই পুজো করার যে মূর্তিগুলো আছে ওগুলোর মতো জিব্বা বাইর করে দৌড়া দৌড়া আইতেছে আমার দিকে। তখন পিছনে তাকাই, কিছু দেখতে পারতেছি না আমরা, শুধু ও দেখতেছে। তো এক পর্যায়ে এরকম করতে করতে হঠাৎ করে নাকি ওরে ধরছে, ধরার পরে ও বলতেছে কি ভাই আমার পাশে, আমার ধরছে, আমার ধরছে। এই কথাটা বলার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হওয়ার পর কিছুক্ষণ পর নিজে নিজে জ্ঞান ফেরছে, ফেরার পরেই মনে করেন মানে একটা অস্বাভাবিক আচরণ করতেছে, মানে কারোর সঙ্গে কোনো মিল নাই, কারো ধাক্কা দিতেছে বা কারো থাপড়াইতেছে, মার দিতেছে শুধু। তো এরকম এরকম ঘটনা দেখে আমার সে বড় ভাই কি করছে, তার কোনো আঙুলে চিমটি দিছে, একদম জোরে চিমটি দিয়ে ধরছে, মানে ওর তো আবার কিতাব বিভাগে পড়ছে, অনেক কিছু জানে আর কি, কোনো আঙুলে চিমটি দিয়ে অনেকক্ষণ ধরে আছে। ধরে থাকার পর কি যেন পড়লো মনে মনে, পড়ার পরে বলতেছে কে তুই, আর তুই এর ঘরে এর ভিতরে কি যেন ঢুকছিস। তখন সে বলতেছে তোকে কেন বলতে যাব, তুই কে, সে তুই তুই করতেছে। তখন আমার বন্ধু বলতেছে তুই বলবি না, তখন এই তুই বলবি না এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই নোকটাতে আরো জোরে চিমটি কেটেছে, কাটার সঙ্গে সঙ্গে জিন তো আর মানে ওই যে জিনটা রয়েছে সে আর বেরোতেও পারছে না, কিছু করতেও পারতেছে না, সে শুধু ব্যথায় চিল্লাইতেছে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে বলতেছি বলতেছি, সেই ছাত্রবাই নোকটা ধরে রাখছে, কোনো নোক ছেড়ে দেয়নি, কারণ ছেড়ে দিলে সে হয় পালিয়ে যাবে না হয় ওর কোনো ক্ষতি করে দেবে। তখন সে বলতেছে যে এই বিদ্যান্ত, এ যখন তোমাদের সঙ্গে গেছিল, এ যখন তোমাদের ছেড়ে একটু দূরে গেছিল, তখন আমার এই মন্দিরের সামনে এসে আমাকে এইরকম গালিগালাজ করছে, বিভস্ত্র ভাষায় কথা বলছে, খারাপ ইশারা করছে। তো আমি তখন ঘটনাক্রমে ওই মন্দিরের ওই মূর্তির সঙ্গেই ছিলাম, আমাদের পূজার যে জিনিসটা থাকে ওইটার সঙ্গেই ছিলাম, ওইটার সঙ্গে থাকা অবস্থায় তখন সে আমাকে গালি দিছে, এরকম এরকম করছে। তো আমি আমার এই মূর্তিকে বা ওদের দেবতা যেটা বলে আর কি, দেবতাকে গালি দেওয়া সহ্য করতে পারি না, এই কারণেই আমি এর উপরে ভর করছি। তখন আমরা বুঝতে পারলাম যে এটা আসলে হিন্দু জিন, এই কারণে এরকম। তখন আমার সে বন্ধু তাকে বলতেছে যে তুই যেই হয় না কে, এ আমাদের বন্ধু, তোর সাথে হয়তো না বুঝে এরকম দুষ্টামো করছে ছোট মানুষ, তুই এর শরীর থেকে চলে যা। তখন সে বলতেছে যে না, আমি একে ছেড়ে যাব না, আমি এর প্রতিশোধ নেব, একে আমি শেষ করে ফেলব। তো তখন শেষ করার কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে আর জোরে চিমটি কেটে বলতেছে তুই যাবি না নাকি, তোকে এখানে বোতলবন্দি করব। তখন সে একটু ভয়ভীত হয়ে তারপরও বলতেছে যে না আমি যাব না। তখন কি করছে, তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে সবাই মিলে, কারণ ওই ভাই তো মোটামুটি জানতো, পুরোপুরি জানতো না। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুরও ধরছে ওই চিমটি কেটে ধরছে কোনানোকটা। ধরার পরে এখন হুজুর বলতেছে যে এদের কাছ থেকে তো সব ঘটনা শুনলাম, যাই হোক এখন ওরা ওর বন্ধুর হয়ে ক্ষমা চাইছে ছাত্র ভাইরা, তুই একে মাফ করে দিয়ে চলে যা। তখন সে বলতেছে না আমি যাব না। তখন হুজুর একটু তেল পরে নিচ্ছে, তেল পরে নিয়ে তার গায়ের উপর যখনই ছিটাইছে তার গা মনে হয় জ্বলে যাচ্ছিল, এইরকম ভাবে চিল্লান ছাড়ছে, চিল্লান ছাড়ছে আর বলতেছে ছাড় আমাকে ছাড়, নইলে তোদের কাউকে আমি ছাড়বো না, তোদের সবাইকে আমি শেষ করে দেবো। তখন বলতেছে তুই শেষ করবি নাকি সেটা পরে করিস, তুই এখন যা এখান থেকে, এর শরীর থেকে বের হ। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসব। তখন হুজুর বলতেছে না তুই যদি এরপর আসিস আর এই কথাটা যদি আরেকবার বলিস তাহলে তোকে আমি ডিরেক্ট বোতলবন্দি করবো, না ধ্বংস করে দেবো তোকে। তখন সে বলতেছে যে না ঠিক আছে আমি আর কখনো আসবো না আর আসার কথা বলবো না, আমি চলে যাচ্ছি। তখন হুজুর বলতেছে যাবি ঠিক আছে, আমাদের মাদ্রাসা যে জানানাটা আছে এই জানানার যে কোনো একটা লোহার যে শিক রয়েছে একটা ব্যাখ্যা করে দিয়ে যাবে, যেন আমি বুঝতে পারি যে তুই চলে যাচ্ছিস। তো এরপর সে এর দেহ থেকে বের হয়ে ওই লোহার শিকটা ব্যাখ্যা করে চলে যায়। তো এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনা। তো এরপর আমার তৃতীয় ঘটনা বলতে চাচ্ছি, এটা আমার ঘটেছে আমার গ্রাম সম্পর্কে এক দাদির সঙ্গে। তো আমার দাদি ছিল একটু চঞ্চল টাইপের, সবার সঙ্গে মজা করতো, বিশেষ করে আমার সঙ্গে। আমার সঙ্গে অন্যরকম একটা মিল ছিল, অন্যরকম ভাবে কথা বলতো, ফ্রি মাইন্ডে সবকিছু বলতো খোলামেলা। তো এই দাদি একদিন কি করছে, আমাদের গ্রামে যে একটা পুকুর ছিল আমাদের বাড়ির পাশে, তো পুকুরটা অতটা ভালো ছিল না, কিছুদিন পর পর এখানে সোনার থালা বা সোনার কিছু একটা ভেসে উঠত, ভেসে উঠে মানুষকে ডাকত। তো একদিন আমার এক চাচা আছে তাকে ডাকছিল কিন্তু সে ওইদিকে তাকায়নি, সোজা চলে আসছে। তো আমার দাদিকে নাকি একদিন ডাকা হয়েছিল এখানে, সোনার মানে সোনার একটা থালা দেখিয়ে ডাকা হয়েছে যায় নিয়ে যা, ও কথা বলে ডাকছে। সে গেছে, সোনার থালা তো পায়নি, ওই সোনার থালার বদলে এক বস্তা টাকা দেওয়া হয়েছে তাকে, এক বস্তা টাকা পায় কম মনে করেন না। তো এই টাকাটা সে নিতে ধরছে, নিতে গিয়ে হঠাৎ করে সে টাকাটা অদৃশ্য হয়ে গেছে। তখন বলতেছে যে এই টাকা তুই নিতে পারবি ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস চাই, সেটা তোকে দিতে হবে। তখন আমার দাদি বললো যে কি জিনিস সেটা বল, আমি দিতে পারবো, যা চাইবি তাই দেব। তখন সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি এটা এখন চাবো না, পরে চাই নেবো তোর কাছ থেকে, এখন তোর কাছ থেকে চাবো না, এখন তুই টাকা নিয়ে যা। তো এরপর টাকা নিয়ে গেছে, টাকা নিয়ে যাওয়ার কিছু টাকা খরচও করছে। তো খরচ করার পরে তার একটা মেয়ে ছিল, তার মেয়ের বিয়ে হয়েছিল প্রায় এক দুই মাসের মতো, বিয়ে হওয়ার প্রায় পাঁচ মাস পরেই মানে এই ঘটনাটা ঘটছে আর কি, পাঁচ মাস পরে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা ঘটার কিছুদিন পর প্রায় দুই তিন মাস ঘটার যাওয়ার পরে তার মেয়ের কি হয়েছে, একটা বাচ্চা আসছে পেটে। আসার পরে এখন হঠাৎ করে জিনটা স্বপ্নে আসে তার মায়ের, মানে আমার সেই দাদির স্বপ্নে আসে, বলতেছে যে আমি তো তোর কাছ থেকে একটা জিনিস চাইছিলাম টাকার বিনিময়ে, এখন তোকে আমার সেই জিনিসটা দিতে হবে। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে কি জিনিস বল আমি দিচ্ছি। তখন সে বলতেছে আমি তোর কাছে কিচ্ছু চাই না, শুধু ছোট্ট একটা আবদার করছি, তোর মেয়ের পেটে যে সন্তানটা হবে ওই সন্তানটা আমাকে তুলে দিবি তুই, ওই সন্তানটা যখন জন্মাবে ভূমিষ্ঠ হওয়ার পরপরই তুই আমার হাতে তুলে দিবি। আমাদের গ্রামে তো আবার একটা নিয়ম যে প্রথম সন্তান যেটা হবে সেটা তার নিজ স্থানে মানে আপন বাড়িতে মায়ের বাড়িতে হবে। তো এই কারণে সে ওইখানে গেছে, গিয়ে এই কথা বলছে, কিন্তু সে রাজি না যে না আমি আমার নাতিকে দিতে পারবো না, সে সন্তান ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে, দুনিয়াটা দেখবে, ভালোভাবে চিনবে, দুনিয়াটা কত সুন্দর সেটা জানবে, তাকে আমি দিতে পারবো না। সে অনেকবার বলছে যে না তোর দিতে হবে, তুই তো আমাকে কথা দিয়েছিলি যে দিবি। তখন সে বলছে যে না তুমি এটা বাদে অন্য কিছু চাও, আমি তোমাকে সব দিতে রাজি। তখন বলছে যে না আমার এই সন্তানটাই লাগবে, তাও সে দেয়নি। তো অনেকবার চাওয়ার পরে যখন দেয়নি, তো এরপর হঠাৎ করে আমার সেই দাদি অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার পরে আমার দাদি কিছুদিন পর পর মনে করেন একটার পর একটা অসুস্থ হতে থাকে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, অনেক জায়গায় নিয়ে যাওয়া হলো, চিকিৎসা করা হলো, কিন্তু কোনো প্রকার ফলাফল নেই। তো এই রকম করতে করতে প্রায় তিন চার মাস পর সেই দাদি আমার মারা গেছে। মারা যাওয়ার পর পরই আবার কি করছে সেই জিনটা, আবার সেই আমার ভাস্তির উপরে, মানে আমার দাদির যে মেয়ে আছে তার উপরে ভর করছে, তার গর্ভে সন্তান থাকা অবস্থায়। মানে হঠাৎ করে সে তার উপরে ভর করছে, ভর করার পর এখন আমার সেই ভাস্তি মানে অস্বাভাবিক আচরণ করতেছে, চোখ দুটা বড় বড় হয়ে গেছে, মানে চোখ দুটা কখন যেন খুলে পড়ে যাবে এরকম অবস্থা। কারোর সঙ্গে কথা বলে না, কেউ যদি তার সঙ্গে দেখা করতে যায় মাইক দেয়, তার হয় মাইক মানে থাপড় দিব না হয় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব, কারোর সঙ্গে দেখা করতে চায় না। তো এরকম ঘটনা দেখে তখন বুঝলো যে না, এটা অস্বাভাবিক কিছু। এরকম ঘটনা দেখে তখন কি করছে, প্রথমে একটা আমাদের মানে কবিরাজ, আপনারা যেটা কবিরাজ নামে চিনেন, আমাদের গ্রাম ভাষায় ফকির বলা হয় আর কি, তো একটা ফকির ডাকা হয়েছে বুজুর্গ দেখে। তো তাকে ডেকে আনার পর একটা মনে করেন লোককে বলা হয়েছে যে একটু শক্তিশালী আছেন, সে একটু একটা সার্কেল তৈরি করা হয়েছে, গোল সার্কেল, ওইটার মাঝখানে দাঁড় হইতে বলছে, যে একটু শক্তিশালী আছেন বা যুবক বয়সের সেই সার্কেলটার ভিতরে দাঁড় হন। তো একজন গেছে, দাঁড় হয়েছে, দাঁড় হওয়ার পরে এখন সেই ফকির কি কি যেন মন্ত্র পড়ে তার উপরে ফু দিল, ফু দেওয়ার সাথে সেই জিনটার ভিতরে চলে আসছে। আসার পরে জিনটারে বলতেছে যে তুই কে, এখানে কেন আসছিস, জিন কোনো উত্তর দেয় না। তখন সে ফকিরটা বলতেছে যে তুই উত্তর দিবি না, উত্তর দে নইলে কিন্তু তোর উপরে আমি অত্যাচার করব। তখন সে জিনটা বলতেছে তুই আমার কিচ্ছু করতে পারবি না। তখন সে ফকিরটা অনেক রকম মন্ত্র পড়ছে, অনেক কিছু করছে, কিন্তু সেই জিনের কিচ্ছু হচ্ছে না, কোনো কিছু পারতেছে না। এক পর্যায়ে ব্যর্থ হয়ে সে ফকির চলে যায়। তো এরকম করে কয়েকটা ফকির আনা হয়েছে, কেউ কোনো কিছু করতে পারে না, জিনটা ছিল শক্তিশালী। তো হঠাৎ করে একদিন একটা যুবক দেখে কবিরাজ ডাকা হয়েছে। সেই কবিরাজ এখন কি করছে, একটা গোল সার্কেল তৈরি করছে, সার্কেলের একটু সাইডে একটু ফাঁকা রাখছে, ফাঁকা রেখা বলছে যে একজন যুবক দেখে, শক্তিশালী দেখে, সাহসী পুরুষ দেখে ভিতরে ঢুকো। তো ভিতরে গেছে, যাওয়ার পর তাকে ওইখানে বলছে যে সোজা হয়ে নামাজের শুরুতে বসো। তো বসার পরে কি করছে, তার উপরে একটু মানে মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ার পরে একটা সরিষার তেলের বাটি লইছে, যে বাটিতে করে একটা সরিষার তেল নিছে, একটু সরিষার তেলের উপরে কি যেন মন্ত্র পড়লো, পরে নখে একটু ভিজিয়ে নিল, নখটা ভিজিয়ে নেওয়ার পরে নখটা থেকে একটু ছিটা দিছে সেই লোকটার উপরে। দেওয়ার সঙ্গে সঙ্গে জিনটা চলে আসছে, আসার পরে চিল্লাচিল্লি শুরু করছে, মনে হচ্ছে যে তার গায়ে আগুন লাগছে সেই রকম চিল্লান ছাড়ছে। তো চিল্লান শুনলে আমরা তো পুরাই ভয়, কারণ মানুষের একটা আওয়াজ আর জিনের আওয়াজ তো অন্যরকম। তো এই অবস্থায় এই ফকির বা কবিরাজ বলতেছে যে তুই কে, কেন এসেছিস সেখানে। তখন সে বলতেছে তোকে কেন বলতে যাব, ফকিরকে তুই 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 করে বলতেছে। তখন বলতেছে তোকে কেন বলতে যাব, তুই কে। তখন বলতেছে আমি কবিরাজ, তোকে তাড়ানোর জন্য এসেছি। তখন সে বলতেছে তুই আমার কিচ্ছু করতে পারবি না, এর আগে অনেক আসতে গেছে কেউ কিচ্ছু করতে পারেনি, তুইও কিছু করতে পারবি না। তখন বলতেছে এর আগে কে পারছে না পারছে সেটা দেখার বিষয় না, তুই এখন বল তুই কে। তখন সে বলতেছে যে না, আমি কিছুতেই বলবো না। তো বলার পরে সে এখন কি করছে, হাতে যে তেল পড়াটা ছিল ওইটা আরেকটু নিয়ে ছিটা দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে যে জিনটা প্রবেশ করছিল, যে লোকটাকে ভিতরে বসানো হয়েছে, সে আবার চিল্লান দিয়ে উঠছে, চিল্লান দিয়ে উঠে বলতেছে যে আমাকে আর জ্বালাস না, আমি বলতেছি যে আমি কে। তখন সে বলতেছে যে আমি এইরকম এইরকম, এর মায়ের সঙ্গে দেখা হয়েছিল, দেখা হওয়ার পরে এর মায়ের কাছ থেকে আমি একটা জিনিস চাইছিলাম, জিনিসের বিনিময়ে তাকে আমি টাকা দিয়েছিলাম অনেক, সে আমাকে দিতেও চেয়েছিল, কথা দিয়েছিল কিন্তু দেয়নি, এই কারণে আমি আমার নিজের জিনিস নিজেই নিতে যাচ্ছি। তখন বলতেছে কি জিনিস সেটা আমাকে বল। তখন সে জিন বলতেছে যে আমি এই মেয়েটির ফল চেয়েছিলাম, ফল বলতে সে গর্ভের সন্তানকে বোঝাচ্ছিল আর কি। তো বলতেছে আমি এই ফলটি নিতে এসেছি, এই ফলটি পেলে আমি চলে যাব, আপনারা যদি কথা দেন যে এই ফলটি আমাকে দিয়ে দেবেন তাহলে আমি চলে যাব। তখন সবাই বলতেছে যে না, এটা কখনোই সম্ভব না। তখন সে ফকির বলতেছে এটা কখনোই সম্ভব না, তুই চলে যা, তোকে কিছু দেওয়া হবে না। তখন বলতেছে না, আমি আমার জিনিস না নিয়ে যাব না। তখন বলতেছে তোকে আর কিচ্ছু দেব না, তুই এমনিতে যাবি কিনা বল। এই কথাটা বলে আবার যে সরিষার তেলটা ছিল হাতে পড়া, তো ওইটা আবার একটু ছিটা দিছে। তো সে আবারও চিল্লান দিছে, চিল্লান দিয়ে বলতেছে ঠিক আছে, আমি এর গর্ভের সন্তান ছেড়ে দেবো, কিন্তু আমাকে কথা দিতে হবে এই মন্দিরের পাশে অমুক মন্দিরের পাশে আমাকে তিনটা পাঠা এবং 101টা জবা ফুল দিয়ে আসতে হবে। যদি দিয়ে আসতে পারো তাহলে আমি এই মেয়েকে ছেড়ে দেব। তখন বলতেছে যে না, তোকে কিচ্ছু দেব না, তুই তাড়াতাড়ি এই মেয়েটাকে ছেড়ে দে, আর এই মেয়েটার শরীরে তুই যত ক্ষতি করেছিস সবকিছু সাধন করে দিয়ে তারপরে যা তুই। তখন সে বলতেছে যে না, আমাকে এটা দিতে হবে। তখন সে ফকির কি করছে, একটা কলা গাছের মাঞ্জা, মানে কলা গাছ কেটে যে ফাতাগুলো মানে আলাদা সিস্টেম ইয়ে থাকে ওগুলো খুলে মাঞ্জাটা নিয়ে আসছে শুধু। তো ওইটার ভিতরে এই তেলটুকু মাখাইছে, মাখানোর পর কি কি যেন পড়লো, পড়ার পর একটা চাকু দিয়ে এক সাইডে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে সে চিৎকার দিয়ে উঠছে যে আমাকে আর জ্বালাস না, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমার শরীর পুরো পুড়ে যাচ্ছে। তখন সে বল এই কথা বলে যে তুই চলে যাবি নাকি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা কোপ মারছে সেই মাঞ্জার উপরে, মারার সঙ্গে সঙ্গে সে আবার চিৎকার দিয়ে উঠছে, বলতেছে যে ঠিক আছে চলে যাব। কিন্তু এবারে কণ্ঠটা শুনছে কি অন্যরকম, মানে অন্য কেউ বলতেছে যে আমি চলে যাব। তখন সে বলতেছে কি রে অন্যরকম কণ্ঠ শুনছিস কেন, তোরা কয়জন আসছিস সেটা বল। তখন সে বলতেছে যে আমরা 7 ভাই এসছি, প্রত্যেকজনই হিন্দু। তখন বলতেছে তোরা 7 ভাই এসছিস, এই কারণে তোকে এত রাত্রি ছাড়াইতে পারেনি, অনেক আসছে আবার গেছে। তো যাই হোক, এবার আমি বলতেছি তোরা 7 জন এখান থেকে চলে যাবি, আর এই মেয়ের যে ক্ষতি করেছিস এই ক্ষতি যতটুকু তুই ক্ষতি করেছিস এতটুকু সাধন করে দিয়ে যাবি। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা সবাই চলে যাব, এখন তুমি একটা কাজ করো, আমাকে 4টা সুই দাও, বড় বড় সুই দেখে দাও, আর হচ্ছে ওই মেয়ের যে বাবা মা, বাবা মা বলতে মা তো নেই, বাবা আর হচ্ছে ওই মেয়ে, আর হচ্ছে ওর একটা ছোট ভাই ছিল আমার ভাস্তে হয় ভাতিজা, তাকে আমার পিঠে তুলে দেবে। তো তখন সে সুইগুলো দিছে, দেওয়ার পরে কি করছে, এক একটা সুই তার বাঁ হাতে 2টা ঢুকাছে, এ পাশ থেকে ও পাশ হয়ে গেছে। আমরা তো ভাবতে মানে দেখেই পুরো একদম আতঙ্কিত যে এটা কেমনে সম্ভব, কেমনে কি করতেছে, সুই হাতের এ পাশ থেকে ও পাশে বের করে দিয়েছে, দুপাশে দুই হাতে 2টা করে সুই ঢুকাইছে। ঢুকানোর পরে সে চিৎকার দিয়ে হাতের কনুইটা মাটির সঙ্গে লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে প্রায় 2 ইঞ্চির মতো মাটি একদম নিচে নেমে গেছে, ডাইবে গেছে ওই জায়গাটা। তো এরপর ওইরকম করে সে একটু পিঠটা বেঁকিয়ে দিয়ে বসছে, বসার পরে বলতেছে ওদেরকে আমার পিঠে চড়িয়ে দাও। পিঠে চড়ানোর পর কি কি যেন করলো, ঘোরান দিল কয়েকটা, দেওয়ার পরে সেই মেয়েটিকে ডাকলো, মেয়েটিকে ডাকলো যার ভিতরে যার গর্ভে সন্তান ছিল, যে সন্তানটা চাইছিল ওই মেয়েটাকে চাইছে যে ওর সন্তান সহ কে এখানে আসতে বল। তখন সে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তখন তাকে একটু কি কি যেন পড়লো সেই জিনটা, পড়ার পরে মাথায় ফুদিয়ে দিল, দেওয়ার পরে বলতেছে কবিরাজ ভাই এবার আমাকে ছেড়ে দাও, এবার আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি আর কখনো আসবো না। তখন বলতেছে যে ঠিক আছে তোকে ছেড়ে দিচ্ছি কিন্তু আর কখনো এখানে আসবি না। তখন সে বলতে চাচ্ছে যে আমি আর আসবো না, কিন্তু আবার বলতে মানে এটা বলতে চাচ্ছে কিন্তু বলতেছে না। তো এই কথা বলার পর আবার যখন তাকে একটু আঘাত করা হলো জিনটাকে, তারপর সে বলতেছে ঠিক আছে আমি চলে যাচ্ছি, আমাকে বেরোনোর জন্য সার্কেলটা একটু মানে দাগটা একটু কেটে দাও আমি যেন বেরোতে পারি। তখন বলতেছে ঠিক আছে ছেড়ে দেব, কিন্তু তুই একেবারের মতো চলে যাবি, এই পরিবারে কখনো ফিরে আসবি না, আর যাওয়ার আগে আমাদের পাশে যে তেঁতুল গাছটা আছে তেঁতুল গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবি। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো তখন তাকে একটা সার্কেল কেটে দেওয়া হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে সেই তেঁতুল গাছের একটা ডাল ভেঙে চলে যায়, আর মানে সেই মেয়েটিকে ঘরে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে সেই কবিরাজ বাড়ির চতুর্দিকটা একটু বন করে দিয়ে যায়, চুরাটোরা পরে আবার কি কি যেন ইয়ে করে মাটির নিচে গর্ত করে সেগুলো পুঁতে দিয়ে বন করে দিয়ে যায়। এরপর আস্তে আস্তে আমার সেই ভাতিজি স্বাভাবিক হয়ে যায়, সুস্থ হয়ে যায় সবাই, এরপর থেকে সবকিছু স্বাভাবিক চলে। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা। তো এবার আমি আমার শেষ ঘটনা বলতেছি। এই ঘটনাটা ঘটছে আমার গ্রাম সম্পর্কে আরো এক দাদি এবং ফুফুর সঙ্গে। তো এই ঘটনাটা প্রথম যখন আমার 7 বছরের মতো বয়স, তখন মনে করেন আর কি ঘটে গেছে অতটা খেয়াল নেই, কিন্তু বড় হয়ে আরো ভালোভাবে শুনছি আর কি। তখন আমার গ্রাম সম্পর্কে আরো একটা দাদি ছিল, তার সঙ্গে ঘটে গেছে এই ঘটনা। তো তাদের একটি কদম গাছ ছিল বিশাল বড়, দৈর্ঘ্যে প্রায় 10 ফিট, প্রায় 10 থেকে 15 ফিট হবে, আর লম্বায় তো অনেক বড় মোটা। তো এই গাছটার নিচ দিয়ে একটা গর্ত ছিল আর কি, অনেকগুলো গর্ত ছিল। তো এই গাছটার নিচে অনেক বড় বড় সাপ নাকি থাকতো। এই সাপ ধরার জন্য একদিন এই সাপুরে ডাকা হয়েছে, আমার দাদি সাপুরে ডাকছে, ডাকার পরে এই মানে সাপুরে ডাইকা সাপ ধরা দেওয়ার জন্য ডাকছে। তো সাপুরে আসছে, আইসা সে গন্ধ পাইছে, বলতেছে যে এখানে সাপ আছে, অবশ্যই আছে, এখানে আমি সাপের গন্ধ পাচ্ছি। তো সে এখানে এসেই বিন বাজানো শুরু করলো। বিন বাজিয়ে দেখে সাপ বাড়ি হয়েছে, কিন্তু সাপের দুইটি বাচ্চা, প্রায় দুইটার লম্বায় দৈর্ঘ্য ফিট, লম্বায় ধরেন 15-20 ফিট হবে, এত বড়। আর যেটা মনে করেন এর মা, এটা ছিল আরো অনেক বড়, এটাকে ধরতে পারেনি। তো বাচ্চা দুটোকে কবিরাজ এই যে সাপুরে ধরতে পারছে, সাপুরে ধরে এখন সে চলে যাচ্ছে। তখন সেই অবস্থায় পিছন থেকে গায়েবী একটা আওয়াজ আসছে যে তুই আমার ছানাগুলোকে ছেড়ে দে, নইলে তোর বংশ আমি শেষ করে ফেলবো। তখন সে বলতেছে যে না, এত কষ্ট করে ধরেছি, এগুলোকে আমি ছাড়বো না। তো বলতেছে ছাড়বি না, তুই কিন্তু পরে পস্তাবি, আমি এখনো বলছি ভালোভাবে তুই ওদেরকে ছেড়ে দে। তখন সে বলতেছে যে না, ছেড়ে দেবো না, আমি কখনোই ছাড়বো না, আমি যেহেতু কষ্ট করে ধরছি এদেরকে আমি নিয়ে যাবই। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর পরিবার ধ্বংসের কারণ তুই হবি, তোর বংশ শেষ হওয়ার কারণ শুধু তুই হবি, তোর বংশকে আমি পুরো শেষ করে দেব। তো এই কথা বলার পরে হাজার অমান হাজার বারণ করার পরেও সেই সাপুরে সেই সাপ দুটোকে ধরে নিয়ে যায়। এরপর আমার সেই দাদি যে সাপুরেগুলোকে ডাকছিল, সে হঠাৎই মাঝে মধ্যে স্বপ্ন দেখে যে তুই তোর জন্য আমার ছানাকে নিয়ে গেছে ওরা, এবং তোর কারণে আমি আমার ছেলেদের ছেলে মেয়েদেরকে হারাইছি, আমার সন্তান হারাইছি, তোকে আমি ছাড়বো না। প্রায় স্বপ্নে শুধু এই ঘটনাটাই শুনে, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তো এরকম চলতে চলতে তার পরিবার, তার একটা মেয়ে ছিল, সে একদিন হঠাৎ করে দেখে কি বাড়ির পাশে একটা নারকেল গাছ ছিল বড়, এই নারকেল গাছের উপর থেকে কেমন যেন একটা ফাঁদ ফাঁদ শব্দ আসতেছে, সাপ যেরকম ফনা তুলে একটা শব্দ করে, তো ওই শব্দটা করতেছে। তো এ প্রথম প্রথম লক্ষ্য করেনি, রাত্রে মাঝরাত্রের দিকে নাকি সে ওয়াশরুমে যাচ্ছিল, সেখানে যাওয়ার সময় শব্দটা শুনে বলতেছে কোত্থেকে আসতেছে এই আওয়াজ। তখন সে দেখতে দেখতে হঠাৎ করে সেই নারকেল গাছের উপরে নজর যায়, দেখে নারকেল গাছের একদম আগায় একটা বিশাল মোটা সাপ, প্রায় 40-50 ফিটের মতো হবে লম্বায়। এটা আমার মনে করেন বড় হওয়ার পর আমি নিজে শুনছি, আমার দাদিও দেখছে, আমিও দেখছি আর কি। তো এইরকম সাইজ হবে, উপরে দাঁড়িয়ে ফনা তুলে শুধু ফাঁস ফাঁস করে ডাকতেছে, তার দিকে তাকিয়ে আছে সাপটা, চোখগুলো দেখা যাচ্ছে, সাপের চোখগুলো একদম লাল 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 জ্বলতেছে, সে একদম স্পষ্ট দেখতে পাচ্ছে। এই দৃশ্য দেখে সে ভয়ে রুমের ভিতরে গিয়ে আবার শুয়ে পড়ছে। আলাদা রুম ছিল, তারা সবাই আলাদা আলাদা রুমে ছিল, তারা আবার একটু বড় লোক ছিল আর কি, আলাদা আলাদা রুম ছিল প্রত্যেকজনেরই, সে রুমে গিয়ে শুয়ে পড়ছে। তো পরের দিন এই ঘটনাটা গ্রামের সবাইকে জানানো হয়, সবাই বিষয়টা শুনে কিন্তু অতটা গুরুত্ব দেয় না, যে স্বাভাবিক, কোনো ক্ষতি করে না, যেহেতু হয়তো এমনি স্বপ্ন দেখে, কিন্তু কোনো ইয়ে না, এগুলো ভুল ধারণা। তো এরকম ঘটতে থাকে ঘটতে থাকে, হঠাৎ করে একদিন আমার দাদি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে তার মনে করেন পা একটা প্যারালাইসিসের মতো হয়ে যায়, সে ঠিকভাবে হাঁটতে পারে না, চলতে পারে না। তো এরকম ঘটনা চলতে চলতে হঠাৎ করে সে একদিন সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পরে সে সেই গাছের কাছে বা ইয়ের কাছে যা মাফ চায়, যে আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও, আমার আমি আর কখনো এইরকম ভুল করবো না, এই কথা বলে সে চলে গেছে। তো এদিন চলে যাওয়ার পর 2-3 দিন চলে গেল, চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন তার স্বপ্নে আসতে সেই সাপটা এসে বলতেছে, তুই যেহেতু মাপ চেয়ে নিয়েছিস, সেহেতু আমি তোকে মাফ করে দিলাম, আর একটা কথা ভেবে দেখ, তোরও কিন্তু সন্তান আছে, তাদেরকে যদি আমি কেড়ে নিতাম তাহলে তুই কি সেটা মেনে নিতে পারতিস, তোর কি কলিজায় মানত। তখন সে বলতেছে যে না, যাই হোক আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তখন সে সাপটা বলতেছে আচ্ছা ঠিক আছে, তোকে আমি মাফ করে দিলাম, আর আমি এখান থেকে চলে যাচ্ছি। তো এই কথা বলার পর সেটা চলে গেল। তো এর প্রায় 1-1.5 মাস পর আমাদের ওই কদম গাছের পাশে আর একটা শিমুল গাছ ছিল, ওই শিমুল গাছের নিচে নাকি আর একটা সাপ ছিল। তো ওইখানে নাকি আর একটা সাপ ছিল, ওই সাপটা কি করছে, আমার এক ফুফু আছে, ফুফুর একটা ছেলে ছিল, তখন ছেলের বয়স প্রায় 4-5 বছর বয়স হবে, ওই ছেলেটাকে চাওয়ার জন্য আমার সেই ফুফুর স্বপ্নে আসছে। ফুফু ছিল কি আবার পাগলি, মাথায় কখন কি বলবে যে ঠিক নেই, মাথায় একটু সমস্যা ছিল, তার স্বপ্নে আসছিল সেই সাপটা, আইসা বলতেছে যে তোর কাছে আমি একটা জিনিস চাই, এর বিনিময়ে তুই যা চাইবি তাই পাবি, এমনকি সাপের মাথায় একটা মুকুট ছিল, হীরার মুকুট, বলতেছে এই মুকুটটাও তোকে দিয়ে দেবো তুই যদি চাস। তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি নেবো, পাগল মানুষ যেটা দেখবে ভালো চমকানো ওইটাই তো পছন্দ করবে, এটা তো স্বাভাবিক। তো এরকম এটা দেখে নেওয়ার জন্য আগ্রহ জাগছে, তখন বলতেছে কি চাও তুমি, কি চাও, আমি দেবো, এখনই দেবো, মানে পাগলের মতো লাফালাফি করতেছে। তখন হঠাৎ করে সে সাপটা বলতেছে, ঠিক আছে বলতেছি, দাঁড়াও তো লাফাস না। এই কথা বলার পরে বলতেছে, আমি শুধু চাই তোর সেই সন্তানটাকে, ওই সন্তানটাকে যদি তুই আমাকে দিয়ে দিস তাহলে তুই যা চাবি, টাকা পয়সা সোনা দানা যা চাইবি তাই পাবি, তোকে আমি সব দেব। পাগল হলে হবে কি, তার মধ্যে মায়ের যে মমতা ভালোবাসা সবই ছিল। অনেক কিছু করার পরেও তারপরও সে রাজি হয়নি। অনেক লোভ দেখাইছে সেই পাগলিকে, মানে আমার ফুফুকে, তারপরও সে রাজি হয়নি। রাজি না হয় সে চলে গেছে, বলতেছে যে কোনো না কোনোভাবে তোর এই সন্তানকে আমি নিয়ে ছাড়ব। তখন সে পাগলি বলতেছে, তুই পারবি না, আমি আমার ছেলেকে যেভাবে হোক আগলে রাখবো, আমার সন্তানকে আমি কোনোভাবে তোকে দেবো না, তুই যা, তোর হীরা লাগবে না, তোর মুকুট লাগবে না, তুই যা এখান থেকে। মানে পাগলের মতো অন্যরকম ভাবে কথাগুলো বলতেছে আর চাইতে বলতেছে যে তুই যা, তোর দরকার নেই আমার, তুই যা, তোর মুকুট নিয়ে তুই যা, আমার প্রয়োজন নেই। তো এরকম করতে কয়েকদিন চলে গেছে। যাওয়ার পরে আবারও স্বপ্নে আইছে, আবারও সেই সন্তানটারে চাইতেছে যে দাও, আমার দাও ওই সন্তানটা দাও, আমি তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব। তখন আবারও সে একই কথা বলতেছে যে না, আমি দেব না, দেব না। তো এরকম করার পরে কিছুদিন চলে যায়, যাওয়ার পর তাও দেয় না। তো এরকম করতে করতে অনেক দিন চলে যায় ঘটনা, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি আর সে দেয়নি। আর জিনেরা সচরাচর কারো কোনো ক্ষতিও করে না, সম্ভবত সেটা জিনই ছিল, সাপের রূপ নিয়ে এসেছিল তার কাছে, তো তার কাছ থেকে সন্তানটাকে নিতে পারেনি। তো এরপর হঠাৎ করে কি হয়েছে, আমার এক চাচাতো ভাই, আপন চাচাতো ভাই ছিল, ওর সঙ্গে যখনই আমি থাকতাম কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটতই। তো সে মনে করেন একটু পাগল টাইপের ছিল, তার উপরে একটা জিন ভর করছিল। তো ওর সাথে আমি যখনই যাইতাম কোনো জায়গায়, কোনো না কোনো দুর্ঘটনা মানে ওর হয়তো ঘটতো, না আমার কোনো অস্বাভাবিক একটা শরীরের ভিতরে কেমন যেন কাজ করতো ওর সঙ্গে থাকলেই। তো ওর সঙ্গে যখনই যেতাম, তো ওর সঙ্গে একদিন মনে করেন ইয়ে করতেছিলাম, খেলাধুলা করতেছিলাম, সাইকেল চালাইতেছিলাম আর মনে করেন একটা প্রতিযোগিতার মতো ইয়ে করতেছিলাম। তো সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ করেই মানে কেমনি যেন সোজা চালাচ্ছে, মানে হঠাৎ করে জায়গায় মানে সাইকেলটা যে মনে করেন সামনে যদি কোনো একটা দেওয়াল থাকলে যেরকম ধাক্কা খেয়ে পড়ে যায় না, সেরকম একটা অবস্থা। মানে রাস্তার মাঝখানে ফাঁকা জায়গায় চালাচ্ছে, হঠাৎ করে ধাক্কা খেয়ে যেরকম পড়ে গেলে সেরকম অবস্থা, সেরকম অবস্থা ধাক্কা খেয়ে পড়ে যেয়ে ডাইরেক্ট তার হাত ভেঙে গেছে। এ হাত ভাঙার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা করা হলো, হাত ব্যান্ডেজ করে আনা হলো। এরকম যাওয়ার পরে তিন চার মাস পর আবারও সেই একই ঘটনা। সে বড়ই পারতেছিল, চেয়ারের উপর দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে কোনো একটা আদমকা হাওয়া, মানে কোনো হাওয়া নেই, আমি কিন্তু ওর সঙ্গে দাঁড়িয়ে রয়েছি, কোনো হাওয়া নেই। সে বলতেছে বাতাস আসছে, আমাকে ধর, আমাকে ধর, এই যে ধরবো চেয়ারটা। আমি ধরতে ধরতে হঠাৎ করেই মানে ছিটকে পড়ে গেল চেয়ারের উপর থেকে, পরে যা আবার ওই হাতে আঘাত পেল। আঘাত পাওয়ার পর আবার অপারেশন করা হলো। অপারেশন করার পর সে আবার সুস্থ হতে প্রায় পাঁচ ছ মাসের মতো লেগে গেছে, কারণ একটা হাত দুইবার ভেঙে গেছে, সময় তো একটু লাগবেই। তো এরপর পাঁচ ছ মাস পর সুস্থ হওয়ার পর একদিন মনে করেন আমরা মাছ মারার একটু ইচ্ছা লাগলো, তখন বর্ষাকাল ছিল, আশেপাশে খালে বিলে মাছ জমছিল অনেক। তো আমরা বসে নিয়ে দুইজন গেছি, আমার আবার মাছ মারার নেশা অনেক। তো ওই মাছ মারার সময় আমরা একটা বিলে পুলে গেছিলাম, পুলের উপরে, যেটা আপনাকে ব্রিজ বলেছিলেন আর কি, আমাদের গ্রাম্য ভাষায় ছোট যেগুলো ওগুলোকে পুল বলে আর কি। তো পুলের উপরে আমরা মাছ ধরার জন্য গেছি, নিচে একটা পুকুরের মতো গর্ত ছিল, তো ওইখানে মাছ মারার জন্য আমরা চলে গেছি সবাই। তো ওইখানে যাওয়ার পরে আমরা বর্শি টর্শি সব গুছিয়ে নিছি, মাছের সব খাবার আয়োজন করছি, সব কিছু মিক্স করে নিছি। এরপর আর বর্শিটা যখন আমি এক সাইডে এক পাশে ফেলছি, ও শুধু আরেক পাশে গিয়ে উকি দিছে, আমার চোখের সামনে আমি ওর দিকে তাকিয়ে রয়েছি। উকি দেওয়ার সঙ্গে সঙ্গেই সে সেই পুকুরের ভিতরে পড়ে গেছে, মানে পড়ে যাওয়ার সাথে সাথেই একটা গাছ কেমন যেন উপরে উঠে আসে, আমি জানি না, আমি তো গাছটা দেখি নাই, হঠাৎ করে দেখি গাছটা আছে এখানে, মানে সে পড়ে যাওয়ার পরে দেখতেছি গাছটা ওইখানে, গাছের একটা কাটা অংশ, তো ওইটার উপরে ডাইরেক্ট পড়ে গেছে, পড়ে গিয়ে তার দ্বিতীয় হাতটাও ভেঙে গেছে। ভাঙার পরে আমি তো ভয়ে আতঙ্কিত, কারণ তখন ছিল সে দূরে, কোনো একটা ক্ষতি হলে তো আমারই তো সেটা সাধন করতে হইব, আর ওর সঙ্গে ঘুরলে আমার কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটে, আমার বা ওর, বিশেষ করে ওরই ঘটে। যেমন তিনবার এটা নিয়ে তিনবার হাত ভেঙে গেছে, তো উপরে আসার পর প্রচুর কান্না করতেছে, হাতটা ভেঙে পুরো বাঁকা গেছে। পরে পাশে থেকে আমার এক দাদা, গ্রাম সম্পর্কে দাদা হয়, তিনি যাচ্ছিলেন, তাকে আমি ডাক দিলাম যে দাদা দাদা দেখেন আমার ভাই পড়ে গেছে, তাকে একটু দেখেন, হাত ভেঙে গেছে, হাত দেখা হয়ে গেছে। তো সে বলতেছে যে এদিকে নিয়ে আসো, তাড়াতাড়ি এদিকে নিয়ে আসো। তো পরে আমি তখন ওকে কোলে করে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে দাদা কি করলো, হাতটা একটা লম্বা টান দিল, টান দিয়ে হাতটা সোজা করলো, সোজা করে বললো যে এর বাপ মাকে ডাক দে। আর ও তো কাঁদতেছে, আমার চাচাতো ভাই কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বললাম আমি আমি নিজেও কাঁদতেছি, আমি কান্না আর আমি অবস্থা খারাপ, মনে হচ্ছে যে ওর থেকে বেশি কষ্ট আমার হচ্ছে সেরকম। কাঁদতে কাঁদতে বললাম যে ভাই তুমি কেমন পড়ে গেলো, কেমন পড়ে গেলা, তুমি তো এখানে দাঁড়ায় ছিল, তুমি তো শুধু উপর থেকে দেখলা, তুমি তো ওইদিকে কাছেও যাওনি। তখন সে বলতেছে আমি কিছু জানি না, আমার পায়ে কে যেন একটা ঘুষি মারলো, ঘুষি মারার সঙ্গে সঙ্গে আমি পড়ে গেলাম। তখন আমি তাকে বললাম ঘুষি মারলো মানে, তুমি তো সোজা দাঁড়িয়েছিল, কেউ তো ছিল না তোমার পাশে, আমি পুলের এ পাশে তুমি ও পাশে। তখন সে বলতেছে আমি জানি না কিন্তু কে যেন আমার পায়ে ঘুষি মারছে। তখন ওর পায়ের দিকে তাকাই, দেখি হ্যাঁ আসলে একটা ঘুষির ছাপ, কালো, একদম কালো হয়ে গেছে, রক্ত জমাট হয়ে কালো হয়ে গেছে একদম, পুরো ঘুষি ঘুষি মারার সময় যে নখের ছাপগুলো থাকে এরকম পুরো একদম ছাপ বসে গেছে। তো বসে যাওয়ার পর মানে এটা দেখার পর আমি পুরো ভয় পেত যে এটা কেমনে কি, নিশ্চয় কোনো কিছু একটা আছে। তো পরে দৌড়ে কাঁদতে কাঁদতে রামুর কাছে গেছি, মানে আমার চাচির কাছে গেছি। যাওয়ার পরে এই ঘটনা বললাম যে এই ঘটনা, ভাইয়া পড়ে গেছে, হাত ভেঙে গেছে, আমার চাচি তো কান্নায় বেভোর, কারণ এর আগে দুইবার এই ঘটনা ঘটছে, কেমনে এইভাবে হয়। তো এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, আবার ওই হাতের চিকিৎসা করালো। চিকিৎসা করানোর পর সে আবার সুস্থ হলো, প্রায় কয়েক মাস লেগে গেছে, তিন চার মাসের মতো। সুস্থ হওয়ার পর আবার ওই রকম অস্বাভাবিক ঘটনা ঘটে, ঘুমের ভিতরে সে হাঁটে এদিকে ওইদিকে যায়, অথচ সে ঘুমে, ডাকলেও শোনে না। তো এরকম এরকম ঘটনা দেখে এখন সবাই চিন্তা করতেছে, আমার চাচা চাচি সবাই চিন্তা করতেছে, বলতেছে যে না এটা কোনো স্বাভাবিক ব্যাপার না, একটা হাত দুইবার তিনবার করে ভেঙে যায়, আবার কেউ ঘুষি মারে পুলের সামনে সেটা ছাপ দেখা যায় কিন্তু কাউকে দেখা যায়নি, কে যে ঘুষি মারছে সেটাও জানা যায়নি, আর মানুষের সম্ভব, মানুষের পক্ষে তো এত জোরে ঘুষি মারা সম্ভব না, যে পায়ে এত জোরে ঘুষি মারবে যে একদম ঘুষির পুরো ছাপটাই বসে যাবে, লাল কালো হয়ে যাবে একদম, এত শক্তি তো কারো নেই মানুষের পক্ষে। তখন তারা বলতেছে যে না এটা আসলে কোনো স্বাভাবিক ঘটনা না, ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখতে হবে। তো এই ঘটনা বলার মানে বলছে যে আচ্ছা ঠিক আছে দুই একদিন চাক, টাকা পয়সা হলে কবিরাজ ডেকে নেব। কবিরাজ ডাকার আগের দিন কি করছে, আমি আবার রাত্রেবেলা টেটা নিয়ে, আমাদের মানে গ্রাম্য ভাষায় ভুটের মাছ বলা আর কি, এই মাছ মারতে গেছি রাত্রেবেলা টেটা নিয়ে। তো মাছ মারতে মারতে হঠাৎ করে শুনি যে আমার এক কাকু হয়, এই কাকু নাকি উধাও নাই, গায়েব হয়ে গেছে। তো গায়েব হয়ে গেছে এই কথা শুনে আমি তো আর মনে করেন, আমি তো ছোট মানুষ, প্রায় তখন 15 বছরের মতো বয়স, 14 থেকে 15, একটু ছোটই। তো আমি ভয়ে পুরো মনে করেন পুল ছিল একটা, পুলের পাশ থেকে চলে আসছে, কারণ ওইখানে ঘটতেছিল, কারণ পুলের পাশেই তো ঘটনাটা ঘটছিল, অন্য আরেকটা পুলে ঘটছিল যেহেতু, কিন্তু এই পুলের পাশে পুলের মতোই তো ওটা পুল। তো আমি ভয়ভীত হয়ে উপরে চলে আসলাম, পরে হঠাৎ করে সেই পুলের নিচ থেকে একটা শব্দ আসছে। তো অনেকে সেই পুলের ভিতরে ঢুকলো, নিচে গিয়ে খুঁজলো, নাই। এরকম খোঁজাখুঁজির এক পর্যায়ে আমার সেই কাকুর বাসার মানে বাড়ির পাশে গিয়ে আঙিনার সামনে গিয়ে সবাই জড়ো হয়েছে, রাত্রেবেলা প্রায় 12টার দিকে 12টা 1টার দিকে গ্রামের সবাই জড়ো হয়ে গেছে। গ্রাম তো কিরকম জানেনি, পরিবেশটা একটু মিক্সিং থাকে, কারো কোনো ক্ষতি হলে সবাই একসাথে সেটা সাধন করে। তো সবাই চলে আসছে, আমিও দাঁড়িয়ে হয়েছি। তো এই ঘটনা ইয়ে করার পর তার মা তো কান্না করতেছে, আমার সে কাকুর মা কান্না করতে করতে হঠাৎ করে এক পর্যায়ে দেখে উপর থেকে মানে একটা কাঁঠালের গাছ অনেক উপর থেকে মানে আমার সে কাকু মানে হঠাৎ করে পড়ে গেছে, অত উপর থেকে পড়ে তো তার হাড় গোড় সব ভেঙে যাওয়ার কথা, কিন্তু তার কিছুই হয়নি। হঠাৎ করে উঠে দাঁড়িয়ে বলতেছে যে মা তুমি কান্না করতেছো কেন, আমি তো এখানে আছি, কান্না করতেছো কেন, তার পুরো শরীর ময়লা হয়ে গেছে, রাস্তার উপরে পড়ছিল। আমরা বলতেছি যে এত উপর থেকে বললো কেমনে সম্ভব বেঁচে থাকা। তখন ভাবলাম নিশ্চয়ই এরূপে পরি বা জিন আসর করছিল, এই কারণে এই অবস্থা। তো আমার চাচাতো ভাইয়ের সঙ্গে তো এই ঘটনা, কাকুর সঙ্গে এই ঘটনা, মানে এরকম সচরাচর এই পুলটা নিয়ে অনেক ইয়ে চলতেছে। তো পরে কি হলো, পরের দিনই ফকির ডানা মানে ফকির বলতাম আপনারা যেটা কবিরাজ বলেছিলেন আর কি, আমাদের গ্রাম্য ভাষায় ফকির বলা আর কি, তো কবিরাজ ডাকা হলো। সে কবিরাজ ডাকার পরে কবিরাজকে সবকিছু খুলে মেলে বলা হলো যে এই পুলটা নিয়ে এরকম ঘটনা, আর আমার এই চাচাতো ভাইয়ের এইরকম এর সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যায়। তো সে কবিরাজ সবকিছু শুনলো, শোনার পরে বলল যে আমি সন্ধ্যার পর আসব, এখন না, কারণ এটা অনেক জটিল বিষয়, সন্ধ্যার পর আসতে হবে। সন্ধ্যার পর সে আসলো, আসার পরে সে জিনকে ডাকা হলো, মানে জিন চালান দেওয়া হলো। জিন চালান দিয়ে বলতেছে যে তুই কে, কেন এই গ্রামে এত ক্ষতি করতেছিস, তখন সে বলতেছে যে আমি এই গ্রামে কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু এই গ্রামের মানুষেরা আমার ক্ষতি করতেছে। যেমন সাপ উড়িয়ে দিয়ে আমার দুইটা বাচ্চাকে ধরে দেওয়া হয়েছে, ওই যে প্রথমে বলছিলাম না, দুইটা সাপের বাচ্চা দুইটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো ওটা ছিল ওই জিনেরই বাচ্চা, ওরা ওদের দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই গ্রামের মানুষ ভালো না, এই কারণে আমি এদেরকে একটু শিক্ষা দিচ্ছি, বুঝাচ্ছি যে সন্তানের কোনো কিছু হলে মায়ের কতটা কষ্ট হয়, এটা আমি এদেরকে দেখাচ্ছি। বলে যাই হয় হোক, এখন তুই এখান থেকে চলে যা, অনেক তুই পরীক্ষা করছিস, অনেক কিছু হয়ে গেছে, তুই চলে যা। তখন সে বলতেছে যে না, আমি গ্রামের প্রত্যেকটা মাকে এইভাবে কষ্ট দেবো, যতটা কষ্ট আমি পাচ্ছি তার থেকে বেশি কষ্ট দেবো। তখন সে বলতেছে যে না, তোর আর এখানে থাকা চলবে না, আর কাউকে তুই কষ্ট দিতে পারবি না, কোনো মাকে তুই কষ্ট দিতে পারবি না। তখন সে বলতেছে যে না, আমি থাকবো, তুই কি করতে পারিস কর। তখন সে কবিরাজ বলতেছে যে তোকে ভালোভাবে বলতেছে যা, নইলে তোকে বোতলবন্দি করব। তো এরকম বোতলবন্দি করার কথা বলার পর সে একটু আতঙ্কিত হলো। আতঙ্কিত হওয়ার পরে সে বলতেছে যে যাই হোক, তোকে আমি চলে যাব, আমি চলে যাব না, যাই হোক আমি চলে যাব না, তুই যাই কর না কেন। তো সেই কবিরাজ এখন চিন্তা করতেছে যে না, এ তো মানার পাত্র নয়, অনেক কিছু করলো, অনেক কিছু করে কিছু করা যাচ্ছে না। তো এক পর্যায়ে কবিরাজ অনেক রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে তার ঝোলা থেকে একটা ঝোলা নিয়ে আসছিল, ঝোলা থেকে একটা কাঁচের বয়াম বের করছে। এই কাঁচের বয়াম নিয়ে তাকে ভয় দেখালো যে এই বয়ামে কিন্তু তোকে বন্দি করবো, এখনো বলতেছে সময় আছে তুই চলে যা। তখন সে বলতেছে না, আমি কিছুতেই যাব না। তখন সে বলতেছে যাব না, কিন্তু এই কবিরাজ তো ছাড়তেছে না যে না, তোকে যেতেই হবে। কবিরাজ বলতেছে তুই যা, নইলে বন্দি করবো, মানে এই জিনটাও যাওয়ার পাত্র না, সে যাচ্ছে না। যাওয়ার পরে না যাওয়ার কারণে সে কি করছে, তাকে সেই বয়ামবন্দি করছে। বয়ামবন্দি করার পর আমাদের সবাইকে বললো যে দেখেন তো এর ভিতরে কালো ধোঁয়ার মতো কিছু দেখা যায় নাকি। তখন আমরা সবাই দেখলাম হ্যাঁ, এর ভিতরে ছোট একটা কালো ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। তখন আমরা সবাই বুঝলাম যে না, আসলে জিন ছিল যেটা বয়ামবন্দি করা হয়েছে। তো এটা করার কিছুক্ষণ পরপর আবার ওই ছেলেটার মাঝে আবার একটা জিন আসছে, আইসে বলতেছে যে ঠিক আছে, তুমি যাকে বন্দি করছো খারাপ জিন, কিন্তু ও আসল না, আমি ছিলাম ওই সাপেদের মা, মানে ওই বাচ্চা দুইটার মা, আর আমি সেই সাপ। তো যাই হোক, আমি আসি এখানে, কারো কোনো ক্ষতি করিনি, তোমরা বন্দি করছো ঠিক আছে, কিন্তু তোমরা যদি এর সঙ্গীকে ছাড়াতে চাও, মানে এর একটা সঙ্গী আছে, একেও যদি তোমরা তাড়াতে চাও, তাহলে ওই যে শিমুল গাছটা রয়েছে, শিমুল গাছটা আর কদম গাছটা দুইটা কেটে দাও। তো এরপর কিছুদিন পর ওই মানে পাইকার, আমার গ্রাম ভাষায় পাইকার বলা হয় কি, যারা গাছ কিনে, তো পাইকার ডেকে গাছ দুটো কেটে বিক্রি করে দেওয়া হলো। এরপর গ্রাম আস্তে আস্তে স্বাভাবিক হয়, কিন্তু পাশে একটা লিচুর গাছ ছিল, ওই লিচুর গাছে এখনো ওই সাপটা বাস করে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, জিন সেটা আর কি সাপের রূপ নিয়ে থাকে, কারো কোনো ক্ষতি করেনি কখনো। ওই গাছের পাশে গেলে এখনো অন্যরকম একটা গন্ধ পাওয়া যায় বা অন্যরকম ঘটনা ঘটে, কিন্তু কোনো দিন কোনো খারাপ ঘটনা বা কারোর সঙ্গে কোনো ক্ষতি হয়নি। তো এরপর এই গাছ দুটো কাটার পর আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করে, কারো কোনো ক্ষতি হয়নি। এই আমার শেষ ঘটনা ছিল, সবাইকে বলছি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
অনেক অনেক ধন্যবাদ গোলাম শহীদ আপনাকে এখানে আসার জন্য এবং আমাদেরকে এত চমৎকার চমৎকার স্টোরি শোনানোর জন্য। শুনছিলাম গোলাম শহীদের কাছ থেকে কিছু প্যারানর্মাল বা ভৌতিক ঘটনাগুলো। কাইবান্ধা থেকে আমার এই বন্ধুটা এসেছে, তার জন্য সবাই দোয়া রাখবেন। আপনি ঢাকার আশেপাশে হয়তো রয়েছেন, হয়তো ঢাকার ভেতরেই রয়েছেন, কুমিল্লাতে রয়েছেন, নয়তো চট্টগ্রামে রয়েছেন, আসেন না একদিন, বসেন আমাদের সাথে এক সুযোগে, একটা আড্ডা হয়ে যাক। কিভাবে FM রেডিওতে বছরের পর বছর ভৌতিক অনুষ্ঠান হয় সে আড্ডাটা হোক, আর আমরাও জানি আমার এই বন্ধুটা সম্পর্কে একটু, যেমন আজকে জানলাম গাইবান্ধায় আমাদের একটা বন্ধু আছে, তো আপনার সম্পর্কেও জানতে চাই। আপনি যদি আসতে চান, আপনি এই মুহূর্তে মোবাইল ফোন আছে আপনার হাতে, তাতে মেসেজ অপশন দেওয়া আছে, সেখানে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস, নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দেন 26969 নাম্বারে। বেশ কিছু কমেন্ট জমে গেছে, আমরা SMS পড়ব, যে FM স্পেস নাম দিয়ে অনেকে আমাদেরকে 26969 নাম্বারে বেশ কিছু কমেন্ট পাঠিয়েছে। আমরা দেখছি সেখানে রয়েছেন আনোয়ার হোসেন ভুইয়া। দাদা ভালো লাগছে আজকের এপিসোডটা, থ্যাংক ইউ দাদা। আমাদের সাথে জয়েন করেছেন শাহাদাত হোসেন, তিনি বলেছেন ভূত স্টুডিও আমার পছন্দের শো, ভালো লাগে এই ধরনের গল্প শুনতে, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। জয়েন করেছে পিঙ্কি, আমার খুব ভয় করে তারপরও শুনি আমি আর আমার হাজবেন্ড, শুনে খুব ভালো লাগলো, ভয় করে তারপরও শুনে ভূত স্টুডিও। জয়েন করেছে জুনায়েদ, তিনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জয়েন করেছেন নিলয়, বলছে আজকের গল্পগুলো বেশ ভালো লাগছে, থ্যাংক ইউ বন্ধু। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে মাহফুজ, তিনি বলছেন আমিও মাদ্রাসার স্টুডেন্ট, আপনি সবসময় মাদ্রাসার স্টুডেন্টদেরকে অনেক ভালোবাসা দেন, এটা আমার খুব ভালো লাগে, এটা আমাদের প্রাপ্তি যে আপনারা মাদ্রাসার স্টুডেন্টরা জাগো এফএম কে ভূত স্টুডিওকে এত এত সময় দেন, এত এত ভালোবাসা দেন। স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাইকেই আমরা দেখি যে আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করে থাকেন। জয়েন করেছেন পাবেল খান, বলছেন আমি একজন জব হোল্ডার, আমার ভালো লাগে দিন শেষে ভূত স্টুডিও শুনতে, আমারও ভালো লাগে আপনাকে অনুষ্ঠানটা শোনাতে। জয়েন করেছেন বাইজেদ হাওলাদার, তিনি বলছেন আমার ভালো লাগছে আজকের এপিসোডটা, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নোভা বলেছেন কুমিল্লা থেকে তিনি যুক্ত হয়েছেন, আমি কুমিল্লাতে একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছি, আমার ফ্রেন্ডরাও আপনাদের ভূত স্টুডিও শোনে, থ্যাংক ইউ, শুনে খুব ভালো লাগলো। জয়েন করেছেন আমাদের সাথে সজীব, বলেছেন আমি রয়েছি চট্টগ্রামে, আমার ভালো লাগে আপনাদের অনুষ্ঠান শুনতে এবং আরো ভয়ঙ্কর স্টোরি শুনতে চাই, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। জয়েন করেছে খাদিজা নাসরিন, তিনি বলছেন আসসালামু আলাইকুম উদয়, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম খাদিজা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন নিশ্চয়ই। কাউসার ঢাকার মিরপুর থেকে যুক্ত হয়ে গেছেন, সবুজ করেছেন আমাদের সাথে বাড্ডা থেকে, ইসমাইল গুলশান এক থেকে, ইউসুফ বসুন্ধরা থেকে, বিল্লাল মিরপুর এক নম্বর থেকে, মোহাম্মদ রেদওয়ান শ্যামলী থেকে, আশিকুর রহমান যুক্ত হয়েছেন গাজীপুর থেকে, খালিদ হাসান যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে পর্তুগাল থেকে। ভালো লাগছে যে আপনারা অনেক বন্ধুরা যুক্ত হচ্ছেন এবং আপনাদের কথাগুলো এক এক করে আমাদের সাথে শেয়ার করছেন। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেকে যাব, ব্রেকে যাবার আগে জানিয়ে রাখতে চাই ফুড স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা বিস্কিট না চিপস, এটা নিয়ে কনফিউশন থাকতে পারে, কারণ কি এটার ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, বাট বাইট দেওয়ার পরে মনে হয় সান বিস্কিট, এটা একটা বিস্কিট। সো আপনাদের কার কার এরকম কনফিউশন ক্রিয়েট হয় যে প্রাণ পটাটা বিস্কিট না চিপস, আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের ওপারে যখন ফিরবো তখন সঙ্গে থাকবে আমাদের এই এপিসোডের সর্বশেষ অতিথি, আরো কিছু দুর্ধর্ষ অভিজ্ঞতা ভৌতিক গল্প আপনার জন্য অপেক্ষা করছে, থাকুন আমাদের সাথে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alu shathe. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips naki biscuit? Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ, আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, আপনার বন্ধু উদয়ের সাথে। আজকের এই এপিসোডে অনেক নতুন নতুন বন্ধুদেরকে দেখতে পাচ্ছি ফেসবুকে এবং ইউটিউবে জয়েন করেছেন, সেই সঙ্গে এই অনুষ্ঠানটি ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে এফএম রেডিওতেও যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই এপিসোডের ইতিমধ্যে আমরা দুজন অতিথির কাছ থেকে বেশ কিছু দুর্ধর্ষ ঘটনা শুনে নিয়েছি। আজকের এপিসোডের শেষ পর্বে এসে আমাদের যে গেস্ট এখন ওয়েট করছেন, আমরা এখন তার সাথে প্রথমে পরিচিত হব, তারপর পর্যায়ক্রমে তার ঘটনাগুলো আমরা শুনব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।
একটু জোরে কথা বলতে হবে, কি নাম আপনার?
আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহাদি হাসান।
মাহাদি, মাহাদি কোথেকে এসেছেন?
আমি আসছি সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে।
সোনারগাঁ থেকে, সেই নারায়ণগঞ্জ থেকে আজকে আমাদের মাহাদি এসেছে, কি করেন আপনি?
আমার পড়াশোনা করা হয় স্টুডেন্ট।
স্টুডেন্ট, কিসে পড়ছেন?
এখন মেশকাতে পড়তেছি মাদ্রাসা কমিতে, আর হচ্ছে আলিয়াতে পড়াশোনা হয়।
এক্সেলেন্ট। কতদিন যাবত ভূত স্টুডিও শুনছেন আপনি?
আমি শুনছি প্রায় অনেক বছর, অলমোস্ট 5-6 বছর এরকম।
5-6 বছর ধরে শুনছেন, অনেক পুরনো বন্ধু আপনি আমাদের, শুনে খুব ভালো লাগলো। এবং আজকে আমাদের সাথে মাহাদি এসেছে সেই নারায়ণগঞ্জ থেকে তার জীবনের কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স শোনাতে, ট্রাস্ট মি, একটু মনোযোগ দিয়ে যদি অভিজ্ঞতাগুলো শুনেন আপনাদেরও ভালো লাগবে। এবং ভূত স্টুডিও এমন একটা শো, এখানে সব বয়সী মানুষ আসে, এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা যেমন আসে, পেশাজীবী মানুষেরা আসে, অনেকে যারা প্যারানর্মাল বিষয় নিয়ে রিসার্চ করে থাকেন তারা আসে, অনেক হাউস ওয়াইফরা আসেন, অনেকে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বলে থাকেন। আমরা সব ঘটনা শুনতে চাই। আমরা আমাদের যে দাদা দাদুর বয়সে যারা রয়েছেন তাদেরকেও বলবো যে যদি কোনোভাবে আপনারা আমাদের রেডিওর আজকের অনুষ্ঠানটা বা ফেসবুকের অনুষ্ঠানটা দেখে থাকেন, কিংবা কারো যদি নাতির কাছে মনে হয় যে তার দাদা বা দাদুর কাছে এই ধরনের ঘটনা আছে, তারা তাদের সে ঘটনাগুলো কখনো রেডিওতে বলে নাই, আপনি কিন্তু আপনার দাদা দাদুকে নিয়ে একবার আসতে পারেন। আমরা এরকম বন্ধুদেরকে খুঁজছি। তো যদি মনে হয় যে আমাদের কোন বয়োজ্যেষ্ঠ আঙ্কেল আন্টি আছেন যাদের কাছে ভৌতিক গল্প রয়েছে, আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা SMS করেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে। নিশ্চয়ই কোনো এক পর্বে আপনারাও আসবেন, আপনারাও ঘটনা বলবেন। তার জন্য নিয়মটা কি, মোবাইলের মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। তো আমরা এখন চলে যাব মাহাদির কাছে। মাহাদি এখন ননস্টপ আমাদেরকে একের পর এক ঘটনা শোনাবে। মাহাদি শুনি আমরা আপনার ঘটনাগুলো।
ধন্যবাদ জানাচ্ছি উদয় ভাইয়াকে আর সাথে সাথে 94.4 আমাকে ইনভাইট করার জন্য। তো আমি আমার প্রথম ঘটনায় যাচ্ছি। প্রথম ঘটনাটা হলো আমার এক ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে আর কি, তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সেটা হচ্ছে রংপুরের কুড়িগ্রাম জেলার একটা ঘটনা। তো তার ছোট চাচার স্ত্রী, সে যখন প্রেগনেন্ট ছিল, তো তাদের কন্যা সন্তান হবে, তারা তাদের বাড়িতেই মানে বাচ্চা মানে কন্যা সন্তান হয়। হওয়ার পরে যে ঘটনাটা সবাই দেখতে পায় বা শুনতে পায় যে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে সে কোনো কান্না করে না। তো কান্না না করার কারণে তারা অনেক চেষ্টা করে, হাত পাত হাত নাড়াচাড়া করে, তারপর অন্য যা কিছু করার করে, কারণ ডক্টরও তো এরকম করে বাচ্চা কান্না না করলে অনেক কিছু ট্রাই করে। তো তখন ট্রাই করতেছিল, তারপর এই বিষয়টা নিয়ে আর এতটা সিরিয়াস ছিল না। তারপরে দু তিন দিন পরে নাফিজা, তার নাম রাখা হয় নাফিজা, তো সে খুব প্রচুর ঠান্ডা ছিল তার, সেই জন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়। পাশাপাশি তার আম্মু অসুস্থ ছিল। তো তাকে হসপিটালে ভর্তি করানোর পর প্রায় অনেক দিন হসপিটালে থাকে। হসপিটালে থাকে, যখন সুস্থ হয় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওদিন দুপুরে তাকে যখন গোসল করানোর জন্য প্রস্তুতি ইয়া করা হয়, বলে গরম পানি নিয়ে গোসল করানো হয় রৌদ্রের পানি দিয়ে, তো সবাই নাফিজাকে একটু অন্য শিশুদের থেকে ভিন্ন দেখতে পায়, যে নাফিজার চোখের পলক একটু কম ফালায় অন্য শিশুদের থেকে বা ফালাই না এরকম বিষয়টা। তারপর আর নাফিজা ওই 13 নম্বর দিন, জন্মগ্রহণের 13 নম্বর দিনে সে প্রথম কান্না করে। তো তাকে সবাই দেখতে আসে গ্রামের আত্মীয় স্বজন। তো যখন সন্ধ্যা হইল তাকে নাফিজাকে ঘরে নেওয়া হয়। তারপর অনেক আত্মীয় স্বজন দেখতে আসে। রাত্র হওয়ার পর যখন ঘুমের সময় হইল, তখন গ্রামের অন্য অন্য মানুষরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। যখন রাত্র হলো, ঘুমের সময় হলো, নাফিজার দাদি, নাফিজা আর নাফিজার আম্মু এক বেডে ঘুমায়। নাফিজাকে মাঝখানে রেখে তার দাদি আর তার মা ঘুমানোর পরে তার দাদির প্রায় ঘুম ভাঙে রাত্রে 12টা-1টার দিকে এরকম সময়টায়। তারপরে যখন ঘুম ভাঙে তখন দেখে যে নাফিজা আর নাফিজা আম্মু বিছানায় নেই। তো হয়তো ভাবছে যে অন্য কোনো রুমে গেল নাকি, না নাফিজাকে দুধ খাওয়াইতে গেছে, অন্য রুমে গেছে বা ওয়াশরুমে গেছে, এরকম ভাবছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখছে যে নাফিজা নাফিজার আম্মু আসছে না। তো তিনি রুম চেক করলেন, দেখলো যে রুমে নাই। তারপরে বাহিরে গেল, ভাবছে যে ওয়াশরুমে যাবে। তো ওয়াশরুম চেক করলো, দেখলো যে ওয়াশরুমও নেই। তো উনি চিন্তিত হয়ে, বৃদ্ধ মানুষ ছিলেন, তো আরো বাসার যারা ছিল ফ্যামিলি মেম্বার সবাইকে ডাকে। ডাকার পর সবাই আশেপাশে খোঁজ করে কিন্তু তাদের দুইজনকে পাইতেছিল না। তো ফাইনালি একজন বলল যে পুকুর পাড়ে, তাদের একটা পুকুর ছিল, যে পুকুর পাড়ে তো দেখা হয় না, পুকুর পাড়ে দেখা দরকার। তো রাত্রেবেলা যখন তারা টর্চ নিয়ে গেল, প্রথমেই তার নাফিজার আম্মুকে দেখে যে মাটিতে উপর হয়ে অবস্থা শুয়ে আছে, মানে শুকনার ভিতরে, পানিতে না। তো দেখলো যে ওনার জ্ঞান আছে কিন্তু উনি কথা বলতে পারতেছেন না এরকম। তো ওনাকে জিজ্ঞেস করা হয় যে নাফিজা কোথায়, নাফিজা কোথায়, কারণ বাচ্চাকে কই রাখছো, উনি কিছুই বলতে পারে না। পর পুকুরটা বড় হওয়ার কারণে পুকুরের অপর প্রান্তে টর্চের আলো যাইতেছিল না, তো অপর পাশে যখন লোকজন গেল তো দেখলো যে নাফিক যে দেখতে পায় প্রায় কমর পানি এরকম ওই জায়গাতে, মানে বাচ্চাদের যে কম্বল নেওয়া হয় ইয়ার করার জন্য, প্রোটেক্ট করার জন্য, তো কম্বলটা অনেক ভারী করা ছিল। তারপর দেখলো যে কম্বলের উপর নাফিজা ভাইসা আছে পানির উপরে। তারপর যখন তাকে আনতে গেল দুইজন লোক নামলো, দেখছে নাফিজা ভাইসা আছে, তো তারা ভাবলো যে হয়তো নাফিজা জীবিতই আছে, নাফিজা আম্মুকেও পাওয়া গেছে, নাফিজাকেও পাওয়া গেছে, যেহেতু দেখতে পারছে, কিন্তু জীবিত কিনা এটা নিশ্চিত ছিল না। যখন তারা পাশে গেল তখন তারা দেখতে পেল যে কম্বলের নিচের সাইডটা ভিজা, মানে এখনো পুরো কম্বলটা পানি শোষণ করেনি, আর উপরের সাইডটা শুকনো, নাফিজা সেফ আছে। কিন্তু তারা তখন আর চেক করেনি যে নাফিজা জীবিত কিনা মৃত। পরে যখন উপরে আনলো তখন দেখতে পেল যে নাফিজা আর মানে এই দুনিয়াতে নেই, সে মারা গেছে। তো সবাই শোকাহত যে ছোট একটা বাচ্চা এরকম একটা ঘটনা হইল। নাফিজার আম্মুকে জিজ্ঞেস করানো হয় যে তুমি কি জন্য বাইরে গেলা, সে এতটুকু শুধু বলতে পারছে যে আমি নাফিজাকে রাত্রে সময় তখন কয়টা বাজে ওটা দেখি নাই, তো সে কান্না করতেছিল একটু, যেহেতু 13 নম্বর দিনে সে প্রথম কান্না করে ওই 13 নম্বর দিনেই, তো তাকে দুধ খাওয়ানোর জন্য উঠে তো পাশের রুমে গেছে। এরপরে আর মানে ফুল স্টোরি তিনি জানেন না, ওনার সাথে কি হয়েছে কি না হয়েছে কিছুই বলতে পারে না। তারপর কয়েকদিন পরে ওনার থেকে মানে মানুষ তো গ্রামের মানুষ আসলে একটু কৌতূহল জেগে যে ব্যাপারটা কি হয়েছিল এরকম জিজ্ঞেস করে, তুমি কোনো কারণ বলতে পারো কি না। তো উনি যে কারণটা উল্লেখ করে সেটা হচ্ছে নাফিজা যখন জন্মগ্রহণ করে এরপর মেয়েদের যেই ব্লাড নির্গত হয় ওই ব্লাডের কাপড় বা নেকড়া ওগুলা তিনি ওই পুকুরে আর কি ইয়া করছিল সন্ধ্যার দিক থেকে বা কোনো একটা দিনের সময় মানে ওই পুকুরে তিনি ওই ময়লাটা ফালাইছে। এই ছিল আমার প্রথম স্টোরি। তো আমার দ্বিতীয় স্টোরিটা হলো ওই পুকুর সম্পর্কেই। ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের চাস্ত বোন, বড় বোন। তো তারা তাদের ঘটনা প্রায় 6 থেকে 7 বছর আগের। তো তারা তিন ফ্রেন্ড স্কুল থেকে আসছিল, তিনজনের নাম হলো সাদিয়া, জান্নাত আর মাহিয়া। তো মাহিয়াদের পুকুর বলল যে কালকে যেহেতু ফ্রাইডে আছে তো তোমরা এসে আমাদের পুকুরে গোসল করবো, গোসল করার জন্য ইনভাইট দিয়েছে। তারা যথাসময়ে আসে। তো মাহিয়া যাদের পুকুর সে সবচেয়ে ভালো সাঁতার জানত, পুকুরটা অনেক গভীর ছিল, সাইড দিয়ে একটু কম গভীর কিন্তু মাঝখানে অনেক বেশি গভীর। তো তারা রীতিমতো গোসল করার জন্য নামে, মাহিয়া সাদিয়া আর জান্নাত ছিল পুকুরের যে সিঁড়ি গাটলাস ওই জায়গায়, আর মাহিয়া একটু গভীর দিকে চলে যায়। যাওয়ার পর সে যেটা হয় তার সাথে যেটা ঘটে, সে ওই পুকুরে ভাসতে পারতেছিল, মানে তাকে নিচ থেকে টেনে ধরতেছে এরকম সে বলে। তো সে তাদের যে দুই ফ্রেন্ড ছিল সাদিয়া আর জান্নাত ওদেরকে ডাকে যে আমাকে বাঁচাও বাঁচাও, আমি আর ভাসতে পারতেছি না, আমি সাঁতার কাটতে পারতেছি না। তো তারা যখন আসলো তারা দুজনও তাকে রাখতে পারল না, যে সে খালি নিচের দিকে চলে যেতেছে। যাওয়ার পর তারা মানে উপায়ন্তর না পেয়ে কি করলো, তাদের বা ওই মাহিয়ার যে ভাই বা বাবা মা আছে ওদেরকে বলল যে মাহিয়ার এই অবস্থা। তো তারা আইসা দেখে যে মাহিয়া কোন জায়গায়, মানে মাহিয়ার কোন চিহ্ন নেই কোন জায়গায় সে ডুবছে পানির ভিতরে। তো তারা কি করলো, তাদের পুকুরে যেহেতু মাছ চাষ করে তো ওই পুকুরে জাল দিয়া জাল টানবে, টান দেওয়ার পরে তাকে পায়, কারণ এমনিতে ডুবাইয়া খুঁজতে গেলে কোন জায়গায় ডিরেক্ট পড়ছে ওইটা তো জানা যাবেই না, আর অনেক লেট হয়ে যাবে, সেই জন্য তারা জাল দিয়া মাছ ধরার মতো তাকে উঠায়। তা পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে দেখলো যে তার পেট পুরো পানিতে ভারী হয়ে আছে। কেউ ভাবছিলাম যে সে বাঁচবে, তো পেট থেকে সবগুলো পানি বের করা হয়, বের করার পরে তাও সে তার শ্বাস অ্যাক্টিভ হইতেছিল না। তারপরে একজন মুখ দিয়ে তার মুখে মানে বাতাস প্রবাহিত করার জন্য এরকম ইয়ে করলো আর কি। তারপরে হঠাৎ করে মানে তার শ্বাসটা চলে আসে, আর এটা প্রায় অনেক সময় লেগে যায়, কিন্তু কারো আশা ছিল না সে বাঁচবে। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আর এই দুইটা স্টোরির সাথে একটা জিনিস যেটা সবাই বলে এলাকার কি জন্য জিনিসটা ঘটেছে, সেটা হচ্ছে ওই গ্রামেরই তাদের কোনো রিলেটিভ না, মানে একজন ইয়া ছিল, মহিলা ছিল, তার হাজব্যান্ড ছিল হচ্ছে বিদেশে। তো বিদেশে তার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক হয়, বরকের মতো। এরকম হওয়ার পরে তার একটা মানে পেটে বাচ্চা আসে, এরকম আসার পরে তো ইনি উনি চিন্তা করলেন যে তার স্বামী যদি জানে তাহলে বিষয়টা খারাপ হবে বা তাকে রাখবে না, তার প্রতি একটা সমস্যা হইতে পারে তার ফ্যামিলিগত। তো এটা বিষয়টা তিনি হাইট রাখার জন্য যখন 3-4 মাস হয়ে গেছে তখন তিনি বুঝতে পারেন। বুঝার পর যেটা হয় উনি এটাকে মানে নষ্ট করার চিন্তাভাবনা করেন। তো নষ্ট করার পরে যেই রক্তের টুকরা বা যে আকৃতি হয়েছিল ওই জিনিসটা ওই পুকুরে ফালানো হয়। এরপর থেকে মূলত এই দুইটা মানে স্টোরি যেটা বললাম ওখানে ঘটতে থাকে। আর এছাড়াও অনেক অনেক প্যারানর্মাল মানুষ দেখে, অনেক সময় অনেক সাপ দেখে মানুষ ভয় পায় ওই জায়গা চাইতে। তো এই ছিল আমার প্রথম দুই স্টোরির সম্পর্কে একটা কথা। তো আমার তৃতীয় নম্বর যেই ঘটনা হচ্ছে সেটা হলো আমার ওই ফ্রেন্ডই বলছে তার নানার সাথে ঘটে যাওয়া। তার নানা যখন বয়স ছিল 20-21 তখনকার, তার এটা চাস্তো নানা ছিল। তো ঘটনা বলছে আমাকে এরকম যে তার নানার অনেকগুলো গরু ছিল, গরু পালত, তো রাখাল ছিল, গরু ছাগল ইত্যাদি অনেক কিছু পালত। আর উনি মানুষ হিসেবে খুব ভালো মানুষ ছিলেন, গ্রামের সবাই ওনাকে খুব প্রশংসা করতেন। তো উনি তখন ছিল বন্যার সিজন ছিল, তো উনি মূলত যে নদী বড় নদী থাকে ওই নদী থেকে যে শাখাগুলা যায় ছোট ছোট, ওই শাখাগুলা গরুকে সাঁতরিয়ে অন্য জায়গায় নিয়ে যেত, ওই জায়গায় নিয়ে গরুকে ঘাস খাওয়াইত। তো প্রায় 5-7টা গরু এরকম ছিল। তো একদিন উনি 6টা গরু পার করে ফেলে নদী দিয়ে, গরু সাঁতার কাটে, গরু সাঁতার কাটে, উনি পিছনে থাকে এরকম একটা একটা করে মানে গরু পার করে। তো একদিন হঠাৎ করে তিনি লাস্ট 7 নম্বর যে গরুটা উনি পার করতে যাচ্ছিলেন, মাঝপথে যাওয়ার পর গরুটার সামনে এগুচ্ছিল না। তো পাশে একজন নৌকাওয়ালা ছিল যিনি নৌকা দিয়ে ছাগল পারাপার করতেছিলেন, তো বলতেছে যে তুমি এই জায়গাতে গরু মানে গরু নিও না, অন্য একটা জায়গাতে গরু নিয়েছ, এই জায়গাটা ভালো না। তো তখন বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হওয়ার পর গরু সামনে এগোচ্ছিল না। তো এই জন্য আরও তিনি ফলো করলেন যে সামনে একটা ওই যে ঘূর্ণিঝড়ের মতো ঘুরপাক পানি, যেরকম ঘুরপাক খায় এরকম পানিটা ঘুরপাক খাচ্ছিলেন, এই জন্য গরুটা সামনে এগোচ্ছিল না। উনি ভাবলেন যে পিছাতে যেহেতু ট্রাই করতেছি গরু সামনে এগোচ্ছে না, সামনে দিয়ে গরু রশি টান দিই। যখনই তিনি সামনে গেলেন তখন তিনি একদম পানির নিচে চলে যান। তো এই ঘটনা যে নৌকা দিয়ে ছাগল পারাপার করতেছিল তিনি দেখে এবং সে ভয় পেয়ে তাকে মানে কোনো প্রকার বাঁচানোর চেষ্টা না করে সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে গিয়ে তার যে ফ্যামিলি ছিল তাদের বাবা মা আত্মীয় স্বজন তাকে জানানো হয়। তো তারা দৌড়ে আসে, আসার পরে তাকে অনেক খোঁজ করা হয়, তাকে আর তার লাশটা পায় না। না পাওয়ার পর প্রায় 3 দিন পরে ওই লোকের মানে যে লোকটা মারা গেছিল ওই লোকের দাদি ওই জায়গাটা দেখতে আসছিল মানে আফসোসের সহিত আর কি। পরে দেখতে আসলো আর তিনি বলতেছিল যে এরকম একটা কথা বলতেছিল যে আমার নাতিকে আমার ফিরে দে, আমার নাতির লাশটা অন্তত আমাকে ফিরিয়ে দে, আর এর বদলে আমি কিছু মান্নাত করছিল, যেমন মুরগি ছাগল অনেক কিছু মান্নাত করছিল, যেগুলো মান্নাত করছে এরকম বলছে। এর কিছুক্ষণ পরে উনি দেখতে পায় যে লাশটা যেই তার নাতির যে লাশটা ছিল এটা ভেসে উঠছে। ভেসে ওঠার পর লোকজন ডাক দিল, ডাক দেওয়ার পরে লাশটা উঠানো হয়। উঠানোর পর তার জামা কাপড় খুলতেছিল, তার পরিহিত যে জামা কাপড় ছিল কোমরে একটা গামছা বাঁধা ছিল, তো গামছাটা খুলে তারপর শার্ট খুলবে এরকম। তো গামছাটা যখন খুলল এই জিনিসটা দেখে সবাই অবাক হলো যে উনি পানির নিচে ছিল 2 দিন, তার যখন থেকে উনি পানির নিচে ডুবে গেছে তারপর থেকে উনি যে মানে যখন তাকে উদ্ধার করা হয় প্রায় 3 দিন সময়, ওই 3 দিনে তার গামছার উপরি ভাগ মানে উপরের পাটটা গামছার পাটটা ভিজা ছিল কিন্তু ভিতরের যে গামছার সাইডটা ওটা একদম শুকনো। আর তার লাশটা দেখে এরকম মনে হইতেছিল যে একদম মাত্র মানুষ যেই তরতাজা লাশ যেটাকে বলে একদম ডিরেক্ট যেটা মারা গেছে কয়েক মিনিটের মধ্যে এরকম দেখা যাচ্ছিল তার লাশটা। তো এই ছিল আমার তৃতীয় স্টোরি। এখন আমি আমার 4 নম্বর ঘটনাটা বলতে চাইতেছি। তো সেটা হলো আমার নানির মামা, তিনি তখনও শেষ বয়সে ছিলেন, বয়স তার অনেক বেশি ছিল। তো তিনি প্রায় উনির ভাগিনীর বাড়িতে বেড়াতে আসত। ওনার ভাগিনীর বাড়ি হলো আমার নানির বাড়ি। তো আমি তখন বয়স 2 কিংবা 3 এরকম আমার বয়সটা তখন। তো উনি বেড়াতে আসছেন, তখন সিজন ছিল ধানের সিজন, ধান কাটা হয়। আর আমাদের নানির বাড়ি ছিল দুইটা, একটা হলো ভিতরের বাড়ি, সেটাতে সবাই বসবাস করতো, থাকতো, ঘুমাতো। আরেকটা ছিল বাহিরের বাড়ি, ওই বাড়িটাতে আপনার ফসল, তারপর অন্য অন্য কিছু স্টোররুমের মতো ছিল আর কি, বিশাল বড় একটা ঘর, ওরকম একটা খাটও ছিল। তো ওই জায়গাটায় ওই আমার যে বড় বাবা হয় সম্পর্কে, তো উনি এসে থাকতেন প্রায় সময়, কারণ তখন লোডশেডিং বেশি হইতো বা কারেন্টও ঠিক মতো থাকতো না। তো সে কারণে উনি এই ওই ঘরে গিয়া মানে থাকার সিদ্ধান্ত নেয়। তো আমার নানি বলতেছে যে মামা টর্চটা নিয়ে যান, তো আমরা তো ভোর রাতের দান সিদ্ধ করব। পরে বলতেছে তখন আমাদের টর্চটা দিয়ে দিয়েন, যেহেতু একটু ডিস্টেন্স বেশি, রাস্তা অন্ধকার, তো ওনাকে লাইট দেওয়া হয়। লাইট দেওয়ার পরে উনি গিয়ে ওই ঘরে শুয়ে থাকেন। তো গ্রামের মানুষ সাধারণত যারা কৃষিকাজ করে, ধানটা মানে ভোরের দিকে সিদ্ধ করে ফেলে, যাতে দিনে গরমটার ইয়া না হয়, দিনে যাতে রোদ দিতে পারে। তো তিনটার দিকে, আড়াইটা তিনটার দিকে ওরকমভাবে আমার দু নানি, আমার আপন নানি আর চাচা নানি, উনি ওরা দুজন ওঠে। ওঠার পর তারা ধান সিদ্ধ করার জন্য ওই বাড়িতে যায়। যাওয়ার পর আমার ওই বড় বাবাকে ডাক দেওয়া হয়। ডাকার পরে তিনি বলতেছে যে সমস্যা নেই, আমার যেহেতু ঘুম ভেঙে গেছে, আমি তাহাজ্জুদ নামাজটা পড়ি, তোমরা লাইটটা নিয়ে যাও, আমরা তাহাজ্জুদ নামাজটা পড়ি, পড়ার পর আমি লাইট ধরবো, তোমরা ধান সিদ্ধ করো। পরে আমার নানি বলতেছে আচ্ছা ঠিক আছে মামা। তো উনি নামাজ কমপ্লিট করেন। নামাজ কমপ্লিট করার পর একটা চেয়ার নিয়ে উনি বাহিরে যায়। আমার দুই নানি বড় বড় চুলা ডেকোরেটরের যে ডেকগুলো আছে ওই ডেকে ডান মানে ধান সিদ্ধ করে, আর আমার যে বড় বাবা ছিল উনি লাইট নিয়ে বসে ছিল। তো অনেক 2-2.5 ঘন্টা বসে ছিল, বোরিং লাগতেছে। তো উনি আশেপাশের জঙ্গল ছিল, তো ওই জঙ্গলে আশেপাশে লাইট মারতেছিল। লাইট মারার পর সামনে দুইটা পেয়ারা গাছ ছিল, তো দুইটা পেয়ারা গাছের পেয়ারা একটু বড় বড় হয়েছিল। তো তিনি পেয়ারা গাছের দিকে লাইট মারেন, তো উনি স্বাভাবিকভাবে লাইট মারে। তারপর দিন ধান সিদ্ধ করার পরে উনি ডিসিশন নেয় যে উনি বাড়িতে চলে যাবে। তারপর আমার নানি বলতেছে যে মামা বাড়িতে যেহেতু যাবেন, তো কিছু খাবার টাবার নিয়ে যান। আমার নানি মিষ্টি আলু, তারপরে আরও যে খাবার টাবার ছিল ওগুলো ওনাকে প্যাকেট করে দেয়। তো উনি লাঠি নিয়ে হাঁটতো, তো লাঠিতে সবসময় ব্যবহার করতেন না, অনেক সময় যখন দরকার হইতো তখন উনি লাঠি ব্যবহার করত। তো ওনার যেই ব্যাগ ছিল, এটাকে ব্যাগ বলা চান, একটা রুমাল, একটা চার কোনা ছা স্কোয়ার একটা রুমাল, তো উনি মাঝখানে রেখে দুই পাশ দিয়ে গিট মানে গিট দিয়ে তিনি তার লাঠির সাথে অ্যাটাচ করে কাঁধে নিয়ে উনি রওনা হয়েছে। রওনা হওয়ার পর উনি বিকাল 3টার দিকে রওনা হয়। হওয়ার পরে তখন তিনি যাচ্ছিলেন, ওই সময় ক্ষেত খামারে বা ফসলের মাঠে কোনো মানুষ থাকে না সাধারণত। তো উনি ভাবলেন যদি রাস্তা দিয়ে উনি যান অনেক সময় লেগে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। তো উনি যে ফসলের জমি আছে ওগুলা হইয়া গ্রামের পার হইয়া এরকমভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তো উনি যাচ্ছিলেন, তো অনেকক্ষণ পরে দেখতে পেলেন যে একটা নতুন বউ, নতুন বউয়ের মতো শাড়ি পরা, তারপরে শরীরে গায়ে অনেক অলংকার, স্বর্ণের জিনিসের মতো লাগতেছে, ঝিকমিক করতেছে। তো উনি কৌতূহল জাগে যে এটা কোন বাড়ির বউ, তো একটু জিজ্ঞেস করার জন্য। আর ক্ষেত খামারে কেউ নাই, এই অবস্থায় স্বর্ণ গয়না নিয়ে শাক তুলতেছে, বিষয়টা অন্যরকমের, মানুষ কোন সময় কি করে বলা যায় না। তো বা কোন বাড়ির বউ এটা কৌতূহল জাগে, এটা জানার জন্য উনি ওনার ওই মহিলার পাশ দিয়ে মানে অতিক্রম করে। এবং উনি যখন জিজ্ঞেস করবে যে কোন একটা কথা যে তুমি কোন বাড়ির বউ, এটা বলার আগেই ওই মহিলা আমার যে বড় বাবা ওনাকে প্রশ্ন করে ফেলে। কথাটা এরকম ছিল যে মেয়ে ভাই কই যান, তো উনি একটু আতঙ্ক হয়ে যান যে আমাকে নতুন বউ চিনে কিভাবে, আমি তো কোনো সময় দেখি নাই বা আমার কোনো সময় দেখে নাই উনি। তো এরকম ভাবে কথা বলতেছে যে তিনি মনে হয় তার সমবয়সে এরকম। তো এটা বলার পরে উনি একটু আচমকা হয়ে যান। পরে জিজ্ঞেস করতেছেন, ওই মহিলা জিজ্ঞেস করতেছে যে গতকালকে রাত্রে যে আমার চোখে লাইট মারছিলেন, আমি তো চোখে এখনো দেখতে পারতাছি না। পরে বড় বাবা অনেকক্ষণ চুপ করেছিলেন, তারপরে বুঝতে পারলেন যে উনি তো গতকালকে গাছের দিকে লাইট মারে। তো ওই মহিলাটা এটা বলছে যে পেয়ারা গাছ উল্লেখ করে যে গতকালকে যে পেয়ারা গাছে লাইট মারছিলেন, আমার চোখে তো এখনো ঠিক মতো দেখতেছি না, অন্ধকার দেখতেছি। তো এই কথাটা বলার পর বড় বাবা বুঝে ফেলে যে এটা অন্য কিছু হইতে যেতেছে ওনার সাথে। তো উনি ওদিকে আর মানে মনোযোগ না দিয়ে উনি চাইতেছিল যে এই বিষয়টা এড়িয়ে যাইতে। তো উনি যখন ওনার সাথে কথা বাদ দিয়ে যখন নিজে নিজে হাঁটতে যাইতেছিলেন, তখনই ক্ষেত খামার যে ইটা থাকে মাটির চাকা শক্ত শক্ত, তো ওগুলা নিয়ে বড় বাবার পাঞ্জাবি পরা ছিল। তো বড় বাবার পিছন দিক থেকে খুব জোরে জোরে ইটাইতেছিল। তো উনি মুরুবী অনুষ ব্যথা সহ্য না করতে পারে অনেক চিল্লাইতেছিলেন যে কেউ আছে কিনা। তো তো উনি চিল্লাইতেছিলেন প্রায় অনেকটা পথ এরকম যাওয়ার পরে তো একজন লোক দেখে অনেক দূরে তিনি কাজ করতেছেন আর কি। তো উনি বৈশা ছিলেন, সেই জন্য তাকে দেখা হয় না। তো উনি যখন দাঁড়াইলেন যে এত চিল্লাচিল্লি কে করতেছে, তারপরে দেখে যে একটা মুরব্বী চিল্লাচিল্লি করতেছে বাঁচাও বাঁচাও এরকম বলে। তো উনি একটু এগিয়ে আসলেন, দৌড়ে আসলেন এবং জিজ্ঞেস করলেন যে মুরব্বী কি হয়েছে, এরকম কেন করতেছেন। পরে বলতেছে উনি পুরো ফুল স্টোরি বলল। বলার পরে ওই লোক বলল যে আপনি কোথায় যাবেন। পরে উনি গ্রামের নাম বলল যে আমি তো ওই গ্রামে যাব, তো এখন আমারে একটু আগা দিয়ে আসো। পরে বলতেছে যে আমার তো কাজ আছে, আমি তো বাড়িতে চলে যাব, আর এখন যে আপনি একা একা যাইবেন, সামনে একটা খাল ছিল, ওই খালটা আপনার আঁঠু পানি, এরকম আঁঠু পানি পার করে মানে আঁঠু পর্যন্ত কাপড় উঠে তারপর যেতে হবে। তো বলতেছে ওই জায়গায় যদি আপনি একা একা যান আরো মানে ভৌতিক কিছু হইতে পারে, আরো বিপদ হইতে পারে। তো এটা বলার পরে বলতেছে যে আপনি আজকে মানে কার বাড়িতে এসে জিজ্ঞেস করছে। পরে বলতেছে সমস্যা না, আমি কিছুটা পথ এগিয়ে দিয়ে আসি, আমি ওদিকে যাব, আপনি কালকে সকাল সকাল যান। তো ওনার হাত পা কাঁপতে ছিল, তো ওনাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আসা হয়। আর তখন আমি ছোট ছিলাম, তো আমরা বাড়িতে লোডশেডিং হইতেছিল। তো তখন দেখলাম যে হঠাৎ করে একজন সন্ধ্যার দিক থেকে একজন লোক আসতেছে। তো আসার পরে ওনাকে দেখলাম যে অনেক মানে ভয় মানে ওনার ভিতরে অনেক ভয় মানে ভয় কাজ করতেছিল, হাত পা কাঁপতেছিল এরকম একটা অবস্থা। পরে আমার নানি বলল যে মামা কি হয়েছে। পরে উনি সব ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে তখন আমি ছোট ছিলাম, তো তখন আমি ঘটনাটা বুঝিও নাই, তখন আমার কি হয়েছে মনেও নাই। তারপর আমি যখন বড় হই আমার নানি আমার সাথে ঘটনাটা শেয়ার করে, যখন আমি ঘুমাতে যাই বা আমি যদি দুষ্টামি করি তখন নানি বলতো যে মানে ভূত এরকম বইলে ভয় দেখা যায়। তখন আমি যখন বড় হই তখন ভূতের গল্প এরকম শোনার আগ্রহী হই, তখন আমার মানে নানি ঘটনাটা আমার সাথে শেয়ার করে। এখন আমি আমার শেষ ঘটনাটি বলছি। ঘটনাটা ঘটে হইল ঢাকার ভিতরে, আমার বাবা তখন জব করত। তো সেম কোম্পানিতে আমার দুই চাচা জব করতো একসাথে। তারপর আমার বাবা আর দুই চাচা একই মেসে থাকতো তারা দুজন, আর সাথে আর দুজন লোক ছিল, মোটমাট ছিল পাঁচজন। তো তারা থাকতেছিল, তো মেসে যেরকম থাকে একে অপরের পরিচিত মোটামুটি হয়, এত ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ড কেউ জানতে চায় না, যে যে যেভাবে থাকে কোম্পানিতে জব করে কেউ কেউ দোকান এরকম। তো থাকতেছিল, তো একদিন আমার বাবা বলতেছিল যে আমার দুই চাচাকে বলতেছিল যে আমার আজকে আসতে একটু লেট হবে, তো যখন আসি তখন যদি তোমরা ঘুমায় যাও তাহলে তো আমি রুমে আসতে পারবো না। তো আমার এক চাচাকে বইলা গেছেন মানে নির্দিষ্টভাবে বইলা গেছে, কথাটা আর কেউ শোনানি, যে আমার একটু লেট হবে তো দরজাটা আমার জন্য মানে খোলা মানে দরজা নক করে ঘুমায়, আমি যখন আসবো বেশি লেট হবে না, তখন দরজাটা খুললা দিও। তো আমার বাবা অনেক রাত্র করে আসে, আসার পরে আমার চাচা তখন সজাগ ছিল, জাগনা ছিল, মানে বালিশের সাথে মাথা লাগা ঘুমায় না তখনও পুরোপুরি। তো বাবা আসতে প্রায় অনেকটা রাত্র হয়ে যায়, মানে বলে গেছিল অল্প সময় কিন্তু অনেকটা রাত্র হয়ে যায়। রাত্র হয়ে যাওয়ার পর যখন আসে বাবা দরজা নক করে, এরকম মাত্র নক করলো, তখন আমার চাচা মানে চোখটা মাত্র খুললো, খোলার পরে মানে উনি দরজা খোলার জন্য যাবে আর কি, সামনে অগ্রসর হবে, মানে বিছানা থেকে তখন উঠে নেই। তখন দেখলো যে পাশের একটা বেড, ওই বেড থেকে বিশাল বড় লম্বা হাত হইয়া দরজাটা খুলে দিছে। তো এটা দেখার পর আমার চাচা খুবই ভয় পায়। তো আমার চাচা ওই দরজা দিয়ে লম্বা হাত হইয়া খুলে দেওয়ার পরে উঠা বসে, বৈশা রুমের মাঝখান পর্যন্ত যায়। তো যাওয়ার পর ভাবতেছে যে আমার বাবা ভাবতেছে যে আমার চাচাই হয়তো দরজা খুলে দিছে। তো যাই হোক, বাবা আসে, আসার পর খাবার দাবার খায়, তারপর ঘুমায়। তো সেদিন রাতে আর আমার চাচা বাবার সাথে আর কিছু শেয়ার করে না। তারপরের দিন যখন বাবা অফিসে যায়, তো যাওয়ার আগে বলতেছিল যে ভাই গতকালকে রাত্রে তো এরকম একটা ঘটনা ঘটলো, যা আপনি যখন বলছেন যে আসবেন তখনই এরকম একটা জিনিস দেখতে পাইলাম। আমি দরজা খুলতে যাব, দেখলাম যে বড় একটা লম্বা হাতে দরজাটা খুলে দিছে। পরে বলতেছি যে এটা কে, মানে লোমে তো আরো দুইজন লোক থাকে, কে খুললো? পরে চাচা ওই ব্যক্তির নাম বলল, ওই ব্যক্তিটা অনেক ভালো ছিল। তার চাচা যেটা বলল, চাচা থেকে শোনা, বলল যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে বড় বড় দাড়ি ছিল। এটা মানে জিজ্ঞেস করার পর উনি বলছে যে একটা কোম্পানিতে জব করে আগে থেকে। তো ঘটনাটা যখন ঘটে আর আমার চাচা যখন আমাকে বলে ফুল স্টোরিটা, তো তারা ওদিন অফিস থেকে ব্যাক করার পরে তারা দেখতেছে ওই লোকটা আর ওই মেসে নেই, তার জিনিসপত্র কিছুই নেই, সেও নেই। তো এই বিষয়টা দেখার পরে তারা অনেক ভয় পায়। পরে ওনার যে ফোন নাম্বার ছিল, ফোন নাম্বার টোন নাম্বার কিছু মানুষকে দেয়নি, ওই যারা রুমমেট ছিল কাউকেই ফোন নাম্বার দেয়নি, বা তার পরিচয় জানতে চাইলে দেখে যে ওরকম কোন লোকই নেই। তারপরে ওই মেসে আরো কিছু আমার চাচা কিছু ঘটনা ফেস করে। ওইটা হলো আমার চাচা ওয়াশরুমে যাবে, তো দু তিনটা রুমের ওয়াশরুম ছিল একটা বাহিরে, রুমের বাহিরে। তো ওয়াশরুমে যাবে, ওয়াশরুমের বাহিরে দাঁড়ায় আছে, তো দেখলো যে ভিতর থেকে মানে পানির ট্যাপ অন করা। তো ভাবতেছে যে কেউ ভিতরে গেল, ওইটা ওয়েট করি। বাহিরে থেকে তিনি ওয়েট করতেছেন, প্রায় 10 মিনিট হয়ে গেছে। তখন দরজা নক করলেন, দেখলো যে ভিতর দিয়া লাগানো। তারপর আরো অনেক সময় হয়ে গেছে ওয়েট করতেছিলেন। তখন কিছুক্ষণ পরে দেখলো যে দরজা মানে খোলার কোনো শব্দ নেই, হঠাৎ করে একটা বিড়াল বের হলো আর কি ওয়াশরুম থেকে। তো এরকম কিছু ঘটনা ঘটে মানে ওই মেসের ভিতরে। আর এই ঘটনাগুলো আমার আপন চাচা থেকে শোনা। এই ছিল আমার শেষ স্টোরি।
মেহেদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য এবং এত চমৎকার চমৎকার স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের এপিসোডে সর্বশেষ অতিথি মেহেদি ভাই চলে যাচ্ছে, আমারও চলে যাওয়ার সময় হয়েছে, অনেক রাত হয়ে গেছে। এত রাত অবধি আপনি জেগে আছেন, আমাদের জাগরণের সাথে আছেন, ভূত স্টুডিওর সাথে আছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ সময় এসে যুক্ত হয়েছেন অনেক অনেক বন্ধু, তাদের নামগুলো একটু পড়ে ফেলতে চাই ঝটপট করে। আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে প্রকাশ, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু বাবু, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু সাইফুর, আমাদের সাথে যুক্ত রয়েছেন কল্লোল, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধু তিলোত্তমা, কামরুজ্জামান যুক্ত রয়েছেন, রাব্বি যুক্ত রয়েছেন, শাহাদ যুক্ত রয়েছেন, রানী যুক্ত রয়েছেন, শাপলা যুক্ত রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে রোকেয়া, আমাদের সাথে যুক্ত হয়েছেন এদিকে রিফাত এবং প্রীতি সহ আরো অনেক অনেক বন্ধু। শেষ সময় এসে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি বেঁচে থাকলে, সুস্থ থাকলে আগামী পর্বে হাজির হব এবং আপনাদের সাথে আরো নতুন নতুন স্টোরি টেলার নিয়ে আসবো। এবং আজকে যারা শুনলেন তাদের মাঝখানে যারা রেজিস্ট্রেশন করেছেন, আমাদের টিম মেম্বাররা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করবে, একটু সময় দিবেন, তাদেরকে স্টোরিগুলো বলবেন। নিশ্চয়ই সেখান থেকে যারা সিলেক্ট হবেন তাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। আই এম ভেরি এক্সাইটেড যে নেক্সট উইকে আরো নতুন কিছু বন্ধুর সাথে যুক্ত হবে এবং তাদের কাছে থাকা তাদের সেই ভৌতিক গল্পগুলো আমরা শুনব। যারা শেষ সময় এসে জয়েন করেছেন তাদের মধ্যে কারো কাছে যদি ভৌতিক গল্প থাকে এবং তারা যদি এফ এম রেডিওতে এসে সে গল্পগুলো আগামী পর্বে শেয়ার করতে চান, তাহলে কি করবেন? এই অনুষ্ঠানটা যখনই দেখছেন, এটা লাইভে দেখছেন কিংবা রেকর্ডেড অবস্থায় পরবর্তীতে যদি দেখেন, যখনই দেখবেন আপনার যদি মনে হয় ইয়েস আই হ্যাভ সাম স্টোরিজ এবং এগুলো প্যারানর্মাল স্টোরি, আমি কিছু ব্ল্যাক ম্যাজিকের ঘটনা জানি, কিছু বা ভৌতিক ঘটনা জানি, কিছু হরর প্লেসের ঘটনা জানি, এগুলো আমি শেয়ার করতে চাই রেডিওতে, তাহলে কি করতে হবে? মোবাইল ফোনের মেসেজ ফ্রেনে গিয়ে টাইপ করতে হবে RBS, RBS টা একসাথে লিখলেন, স্পেস দিয়ে নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, টাইপ করে পাঠিয়ে দিতে হবে 26969 আমাদের নাম্বারে। ঠিক আছে, আজকের মতো বিদায় নেই, সবাই খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।